পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের দর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবে এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়।
ডর মানে ভয়, হন্টেড বাই ব্রায়ান মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
ডরের 117তম পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আরজে কিপ্রিয়া, সঙ্গে থাকছে লোবান এবং সুমন অন দ্য স্পট থেকে হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডরের এই 117তম পর্বটি আমরা ধারণ করেছি রায়ের বাজারের একটি ফ্ল্যাটে, যেখানে গেস্ট হিসেবে ছিলেন আবদুল্লাহ, সাদ্দাম এবং সাইমন। প্রিয় শ্রোতা, আপনাদেরকে জানিয়ে রাখছি আমাদের এই অনুষ্ঠানে আপনারা যদি অংশগ্রহণ করতে চান, একটি মাত্র নাম্বার, সেটা ডর হোক কিংবা ট্যারোট কার্ড রাউন্ড হোক, যেটাই হোক না কেন, নাম্বারটি হচ্ছে 09613892892। বরাবরের মতো এই পুরো অনুষ্ঠানের তৃতীয়াংশে আমি আরজে কিপ্রিয়া, আমার সঙ্গে ট্যারোট কার্ড স্পেশাল রাউন্ডে যোগ দেবে রেজা ভাই ঠিক রাত 12টায়। আশা করছি ওই পর্বটাও আপনারা এনজয় করবেন এবং আজকে বিশেষ কিছু চমক আপনাদের জন্য রয়েছে। অনুষ্ঠান শুরুতেই আমরা অন দ্য স্পটে যাওয়ার কিছুটা সাউন্ড বাইট আপনাদেরকে শোনাচ্ছি, তারপর মূল গল্পে ধীরে ধীরে প্রবেশ করব।
আমরা যেখানে যাবো না কেন, এই মুহূর্তে আমরা যে জায়গায় আছি সেটা হচ্ছে ঢাকা শহরের অন্যতম পছন্দের একটা জায়গা, আমাদেরও পছন্দের জায়গা, ধানমন্ডি লেকে।
দিনে আসলে আরো মজা লাগতো,
কিন্তু আমার কাছে কিন্তু রাতের পরিবেশটা ভালো লাগছে। এই মুহূর্তে আমি যেটা হচ্ছে ফিল করছি, যেটা হচ্ছে লেকের এনভায়রনমেন্টটা কিছুটা হলো এই লেকের এখানে আসতে বোঝা যায়, এই জন্য আমরা যাত্রাপথে আসলে কুয়াশা কুয়াশা ভাবো লাগছে, তাই না?
রাইট,
আমরা সেই জন্যই গাড়িটা আসলে থামিয়েছি যাত্রাপথে, যে আমরা একটু লেকের এখানে থাকি, তারপরে আমরা হচ্ছে আমাদের গন্তব্য আছে রায়ের বাজারের দিকে চলে যাব। ধানমন্ডি লেক থেকে কিছুক্ষণ পর আমরা পৌঁছে যাই রায়ের বাজার এলাকায়। ওকে, গাড়ি তো ছেড়ে দিলাম লোবান, কারণ গাড়ি তো আর ঢুকবে না ভেতরে।
সুমন, গাড়ি ছাড়লা, কিন্তু আরেকটু পরে ছাড়লে ভালো হতো না? তুমি তো অনেকখানি খাটো
না, পরে দেখা গেছে যে আরো সামনে চলে যাব, পরে গাড়িটারে ঘোরাতে পারবে না, পরে একটা খুব ঝামেলা হয়ে যাবে। এই রাস্তাটা কিন্তু অনেক চিপা,
আর অনেক
তো যে রাস্তা রিক্সার ঝাগুনির চেয়ে আমার মনে হয় হেঁটে যাওয়া খুব
সেটা অবশ্যই ভালো বলছে।
রায়ের বাজার এলাকার কোন একটা
গলি পথে আছি,
গলি পথ
দুই পাশে অনেক উঁচু উঁচু হাই রাইজ বিল্ডিং দেখতে পারতেছি।
যাই হোক, আমরা আর অল্প এক দুই মিনিটের মধ্যে আমাদের আজকের গন্তব্য একটি ফ্ল্যাটে পৌঁছে যাব। যতদূর আমি জানি এই ফ্ল্যাটটা পরিবেশটা নাকি খুব মনোরম একটা পরিবেশ, গেলেই বোঝা যাবে
মানুষ আছে তো ওখানে। না
হ্যাঁ, মানুষ তো অবশ্যই আছে।
চলো যাই, দেখা যাক।
ওকে, ফাইনালি হচ্ছে আমরা সেই স্পটে, অর্থাৎ সেই ফ্ল্যাটটিতে আছি এই মুহূর্তে। যদিও বিভিন্ন গলিপথের কারণে একটু কষ্ট হয়ে গেছে, তবে ফাইনালি আমরা পৌঁছে গেছি। শুরুতে শুধু একটা কথা বলে নিই, আজকে আমরা যে ফ্ল্যাটটাতে আছি, দু রুমের একটা ফ্ল্যাট, পুরনো বিল্ডিং, তবে ঢাকা শহরে যে জিনিসটা রেয়ার, মাল্টি স্টোরেড বিল্ডিং ছাড়া এরকম একটা তিন চারতলা বিল্ডিং এই পরিবেশ পাবেন না। দুই দিকে বেলকনি রয়েছে এবং সামনে বিস্তীর্ণ খোলা জায়গা, মন খুলে আকাশ দেখতে পারবেন, এরকম একটা পরিবেশ। এবং পাশেই একটা গাছ রয়েছে, কাঁঠাল গাছ। বারান্দাতে যাওয়ার দুই দিক দিয়ে দুটো দরজা রয়েছে দুটো বারান্দাতে, এবং বারান্দা দুটো আবার এক জায়গায় যায় কানেক্ট হয়ে গেছে। বিশেষ কারণবশত এই দরজা দুটো লাগিয়ে রাখা হয়েছে, এটার পেছনে একটা অদ্ভুত এক রহস্য লুকিয়ে আছে, যেটা আমরা ধীরে ধীরে ডিসক্লোজ করব
আপাতত আমরা ডরের মূল জার্নিতে প্রবেশ করতে চাই, অর্থাৎ অতিথিদের ঘটনা শুনতে চাই। তবে তার আগে একটা কথা আমি খুব ঝটপট আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে ডরে যদি আপনারা অংশগ্রহণ করতে চান, যে ফোন নাম্বার বলা হয়েছে সে ফোন নাম্বারে তো ফোন করতেই পারেন। তাছাড়া ফেসবুক রয়েছে, আমার ঠিকানাটি হচ্ছে www.facebook.com/rjsuman.dor এবং ABC রেডিও ফেসবুক পেজে গেলেও আপনি আমার লিঙ্কটি পেয়ে যাবেন আমার ফেসবুক পেজে, সেখান থেকেও আপনি চলে আসতে পারেন। তো চলুন আর কথা না বাড়াই, এবার মূল জার্নিতে প্রবেশ করি। তো এই মুহূর্তে যেই অতিথি আছে আমরা তার কাছেই চলে যাই। শুরুতে একটু আপনার পরিচয়টা জানি আমি।
আমার নাম আবদুল্লাহ।
আবদুল্লাহ, আবদুল্লাহ কোথায় থাকেন আপনি?
আমি উত্তরাতে থাকি।
উত্তরাতে থাকেন, বর্তমানে কি করেন?
পড়াশোনা করি।
পড়াশোনা করছে, ওকে। তো আবদুল্লাহ ভাই আমরা ঘটনাতে চলে যেতে চাই, আপনি কোন ঘটনা শেয়ার করতে চান আমাদের সাথে?
প্রথমে যে ঘটনাটা আমি বলতে চাচ্ছি, এটা আমার চাচার সাথে ঘটে যাওয়া।
কত বছর আগে?
এটা 7 বছর আগে। একদিন আমার চাচা মাগরিবের পর নামাজ পড়ে বাড়িতে যখন আসে, তখন দেখতে পারে ওনার গোয়াল ঘরে একটা সাপ ঢুকেছে। তো উনি সাপটাকে তাড়ানোর জন্য ওনার ওই ঘরে ঢুকে একটা লাঠি দিয়ে সাপটাকে আঘাত করতে চায় যেন চলে যায়। হঠাৎ করে উনি আঘাত করতে গিয়ে দেখে যে সাপটা নাই। উনি সাধারণত যা বুঝতে পারে সাপটাতে দ্রুত চলে যায়। এর 2 থেকে 3 দিন পর দুপুর 12:30 থেকে 1টার দিকে ওনার গরু নিয়ে বাসা দিকে ফিরতে রাস্তার উপরে একটা সাপ লম্প হয়ে শুয়ে থাকে। সাপটা যায় না, অনেক তাড়ানোর চেষ্টা করে সাপটা শুয়ে।
আমি একটু কনফিউজ হয়ে গেছি, মানে ঘটনা হচ্ছে কোন এক দুপুরবেলা আপনার চাচা মাঠ থেকে গরু নিয়ে বাসায় ফিরছিল।
জি,
ফেরার পথে উনি দেখে যে ওই একটা সাপ রাস্তার পাশে আড়াআড়ি ভাবে
শুয়ে আছে।
ওকে,
তো উনি তারপর একটা লাঠি দিয়ে সাপটাকে তাড়ানোর চেষ্টা করে, তো সাপটা যায় না। অনেকক্ষণ চেষ্টা করার পর উনি সাপটাকে লাঠি দিয়ে আঘাত করে মাথায় কয়েকটা আঘাত করে সাপটা তখন মারা যায়। মারা যাওয়ার পর উনি সাপটাকে এখানে রেখে বাফা দিয়ে চলে আসে। বাড়িতে আসার পরে রাতে ওনাকে স্বপ্নে দেখানো হয় যে আমার ছেলেকে যে মেরে ফেলছে আমি তোর কিন্তু সব ধ্বংস করে ফেলবো। তো উনি স্বপ্নে দেখার পরে উনি আমার আব্বুর কাছে যায় সকালে ফজরের পরে। আমার আব্বুর কাছে যাওয়ার পরে আমার আব্বুকে বলে যে ভাই আমি এরকম একটা স্বপ্ন দেখছি, তোমাকে এই বইটা দেখালাম। তার বলছে সমস্যা নাই, আমি দেখতেছি যা। উনি চলে আসে, চলে আসার পরে কয়েকদিন স্বপ্ন দেখে ওনার ধ্বংস করে ধ্বংস করে ফেলবে। ঠিক কয়েকদিন পর আমার এক সাথে ভাই ছোট বড় বয়স 2.5 থেকে 3 বছর বয়স, রং জানেই ওই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হওয়ার পরে ওনাকে ডাক্তার কাছে নেওয়া হয়, সাধারণ কোনো রোগ ঢুকতে পারে না, ওষুধ দেওয়া করে। এর বাড়িতে আনার পর আধা ঘন্টা পর আবার সুস্থ হয়ে যায়। সুস্থ হওয়ার পর আগের মতো হাঁটাচলা খেলাধুলা করতে থাকে, যার যার মতো সবাই আছে। 12:30 দিকে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সবাই খুঁজতেছে, আমরা খুঁজলাম কেউ পাচ্ছে না। তো সাধারণত সব জায়গায় খোঁজার পরে পুকুরে দেখা হয়, সবাই পুকুরে দেখে পায় না। পরে ব্যাট দেওয়া হয়, ব্যাট দেওয়ার সাথে লাশটা উঠে আসে,
জাল ফেলা হয়।
তো উঠে আসার পরে সবাই কান্নাকাটি করে, গোসল করানো হয়, যেন নামাজের পরে ওকে মাটি দেওয়া হয়। মাটি দেওয়ার পরে ওই রাতে আমার চাচাকে আবার স্বপ্নে দেখা হয় যে এখন তোর কাছে কেমন লাগে, ছেলে হারানো ব্যথা কেমন লাগে। আমার চাচাকে জিনিসটা বলা হয় যে আমি আমার ছেলে হারাইছি, তোর আরো ক্ষতি আমি
করি। দ্যাট মিন্স ওই যে সাপটা, এটা নর্মাল সাপ
ছিল না, এটা ভীম ছিল। এটা আমার আব্বু বলছিল, আমি এটা বলতে ভুলে গেছি। তো ভয় দেখানোর পরে ওনাকে জিনিসটা স্বপ্নে দেখানোর পরে উনি আমার আব্বুর কাছে আবার যায়। আমার আব্বু ওনার সাথে যে দিন যেটা ছিল ওটা দিয়ে দেখে যে ওদের সংখ্যা অনেক বেশি। ওই দিনটা বলে যে আমি কিছু করতে পারবো না, ওরা অনেক ভালো না। আমার আব্বু আমার চাচাকে বলে দেয় তুই সাবধানে থাক, আর যার যার হোক আমার সাথে কিছু করে দেয়। তারপরে উনি অনেক ভয় পায়, অনেক ভয়ঙ্কর শব্দ দেখে মেরে ফেলবে বা হুমকি দেয় এরকম। এর 1.5 থেকে 2 মাস পরে আমার চাচা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। চাচা বুকে ব্যথা বলে, আমার খুব বুকে ব্যথা। ওনাকে সাধারণত গ্রামাঞ্চলে ফার্মেসিতে নেওয়া হয়, ডাক্তার দেখানো হয়, বুকে ব্যথার জন্য ওষুধ হয়, কোনো কিছু হয় না। 15 দিন পর ওনাকে দেখাতে নেওয়া হয়, অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। ঢাকা মেডিকেলে ডক্টর কোনো কিছু রোগ ধরতে পারে না, শুধু এতটাই বলছে ওনার কলিজাতে একটু সমস্যা দেখা যাচ্ছে। তো উনি সবাইকে বলে যে আমি মারা যাবো, আমি দুনিয়াতে থাকবো না, আমাকে বাড়িতে নিয়ে চলেন। তো বাড়িতে নিয়ে যাওয়ার পর ওনার পরিবর্তন হয় না, উনি খুব অসুস্থ বারবার হয়ে যাচ্ছে, অনেক বেশি ট্রিটমেন্ট করা হয়, কোনো ওষুধ কাজ হয় না। অসুস্থ হওয়ার পর 1.5 মাস পরে উনি দুনিয়া থেকে বিদায় নেই। এই ঘটনাটা ছিল।
আচ্ছা, মানে আরেকটা ঘটনা হয়তো বা আপনি মিস করে গেছেন কিনা আমি জানি না, অফ রেকর্ডে আমি যেটা আপনার সাথে কথা হয়েছিল আমার মনে হয়েছে যে আপনার চাচাত ভাইকে যখন কবর দেওয়া হয়েছে এর পরেও আপনাদের এলাকার মানুষজন নাকি দেখতে পেয়েছিলেন?
আমি দেখে বলেছিলাম, হ্যাঁ আমি দেখতে পেয়েছিলাম, আমার আম্মু দেখতে পেয়েছে।
কিভাবে কি
সিচুয়েশন ছিল? ওই যখন ওকে পুকুর থেকে উঠানো হয় তখন ওর চোখ দুটো কিন্তু তাকানো ছিল, মানুষ যেন তাকানো থাকে এরকম তাকানো ছিল, একটু হা করা ছিল।
তো ওই অবস্থা ওর কবর পাশে ওকে দাঁড়ানো অবস্থা দেখি, দাঁড়িয়ে ছিল হা করে আছে এবং তাকিয়ে
কবর
আছে
কি আপনার বোধের বাড়ির পাশেই ছিল?
একদম পাশে ইকটে কবর থেকে, কবর পাশে আমরা রাস্তা চলাফেরা করে আমরা মসজিদ থেকে আসি, আমাদের রাস্তা ওইটাই।
শুধু কি আপনাদের ফ্যামিলির মানুষই দেখেছে?
না আরো কয়েকজন দেখেছে, সাধারণ চলাফেরা মানুষ আমার পাশে বাড়ি এক শাস্ত্রীও দেখেছে।
আচ্ছা,
আর আমি দেখেছি, আমার আম্মু দেখেছে
ওখানে দাঁড়িয়ে।
আরো কিছু মানুষ বলছে যে আমরা দেখছি কিন্তু পুরোপুরি দেখি নাই, কিছু একটা দেখেছি এরকম বলেছে, আমরা সরাসরি দেখেছি।
ওকে, এটা এটা কবর দেওয়ার কতদিন পর পর্যন্ত দেখেছেন?
এখনো প্রায় মানুষ বলে আমরা কিছু একটা দেখি কিন্তু ওকে ঠিক মতো দেখা যায় না।
ওকে, মানে আর আমি মন্তব্য করতে চাই না, মানে একটা পর্যায়ে আমার মনে হয়েছিল যে মানুষ এখন যেটা দেখে বলছে যে হয়তো এখনো নাকি অনেকে বলে কিছু একটা দেখে, আমার ধারণা এটা হচ্ছে সম্পূর্ণই আগে যে সবার কাছ থেকে শুনেছে সেই ধারণা থেকে এখন ইমাজিন করে যে হয়তো ওখানে কিছু একটা আছে। কিন্তু আপনি বলছেন বা আপনার আম্মু যেটা সরাসরি দেখেছে এরকম, সেক্ষেত্রে আসলে আমাদের কোনো লজিক আমরা খুঁজে পাচ্ছি না যে কেন দেখা দিচ্ছে আপনাদেরকে। তবে এতটুকু আমরা বলতে পারি আমাদের ডট যত আমরা শুনেছি সেই এক্সপিরিয়েন্স থেকে, মানে অস্বাভাবিক মৃত্যুটা যাদের হয় তাদের কোনো না কোনো ভাবে দেখা যায় যে তাদের এক্সিস্টেন্সটা দেখাতে চায় মানুষজনকে, মানুষজনের সাথে
একটা কথা বলতে পারি
করতে চায়।
সেটা হলো আমার আম্মু কিন্তু খুব আদর করতো, খুব সুন্দর ছিল, বর্ষা ছিল। তো এই মিন আমি বলতে পারি আমার সাথে কেন দেখা যায়, খুব আদর করতো,
দেখা দিতে পারে, হতে পারে। এরপরের ঘটনায় আমরা চলে যাই, এরপরে তো আরো ঘটনা আছে, সেই ঘটনার দিকে যাই।
এখন আমি যে ঘটনাটা বলবো এটা থেকে 14 বছর আগে বা 15 বছর আগের একটা ঘটনা। আমি তখন খুব ছোট ছিলাম, ক্লাস 4-এ পড়তাম। আমির দিন ছিল, আমি মাদ্রাসা থেকে ছুটি দিয়ে দিই, মাদ্রাসা আমি চলে আসি। আমার বাড়িতে আসার পথে একটা শ্মশান ঘাট আছে, ওইখানে একটা বট গাছ আছে আর একটা আম গাছ আছে, অনেক পুরানো, অনেক বড় এগুলা। তো আমি আসার পথে এখানে হালকা ঘুরি ঘুরি বৃষ্টি পড়ে, আমি আসতেছি, আসার পথে দেখি যে আমার পাশের এলাকার এক আফু এখানে দাঁড়িয়ে আছে। আফুকে বলি, আফু এখানে কেন দাঁড়িয়ে আছেন, আম করতেছেন নাকি? বলতেছে না, তুমি বাড়ি চলে যাও। আমি বলছি যে আফু একটা মামাকে দিবেন। বলতেছে ঠিক আছে তুমি চলে যাও। আমি একটু সামনে এসে 10 কদম সামনে এসে পিছনে থেকে দেখি ওই আফু বট গাছের সাথে একটা দড়ি বাঁধতেছে। আমি দাঁড়িয়ে দেখি আড়াল থেকে যে আফু কি করে, তখন দেখি যে আফু দড়িটা বাঁধলো, উনি গলার মধ্যে ফাঁস দেন।
আপনি দেখছেন?
আমি এগুলো দেখতেছি
আড়াল থেকে।
হ্যাঁ, আড়াল থেকে এগুলো দেখতেছি। তখন উনি যখন হাত পা ছেড়ে দেয় একদম আত্মহত্যা করতে, উনি মনে লড়তেছে
মানে
বাঁচার জন্য, আত্মনাত্মাই করতে চায়। তখন উনি
দড়িতে ঝুলে
ঝুলে ছটফট করতেছে, তখন আমি খুব ভয় পাই। তারপরে আমি এতদূর গিয়ে ওনার চোখ দিয়ে কিন্তু রক্ত ব্লাড বেরিয়েছে, আমি ভয়ে দৌড়াই, ভয় খুঁজতে পালাই, বাড়িতে চলে যাই। চলে যাওয়ার পর আমি একটু কান্না কান্না ভাব, খুব ভয় পাই। দৌড়াই যাওয়ার পরে আমার আম্মুর কাছে যে আম্মা আমার বলেছে, দুপুরবেলা ছিল, আম্মু রান্না করতেছে সবাই, আমার আম্মুর কাছে ভয় বলেছে, আম্মু আমি এরকম জিনিস দেখলাম। আম্মু বিশ্বাস করে না, তুই এটা কি বলতেছিস? আমি বলছি হ্যাঁ আমি শিওর বলতেছি। তো বলেছে আচ্ছা ঠিক আছে তুই তোর ভাইকে নিয়ে যা। আমার বড় ভাইকে বলে যে না যে একটু যা, এ কি বলে, তো ভাই আমাকে জোর করে তুই চল। আমি যাই না, ভয় পেয়ে যাই না। তো ভাইয়াকে আমি ধীরে বলে এই জায়গায় পেয়ে যাই,
মানে জায়গাটার কথা বলে,
জায়গাটার কথা বলে ভাইয়া দৌড়াই যায় দেখে আসলে সত্যি। তো দেখার পরে
ওর থেকে মরে গেছে।
হ্যাঁ, মরে গেছে এই মধ্যে। তো তখন তো মোটামুটি 3-4 মিনিট হয়ে গেছে।
আচ্ছা আচ্ছা।
তো মরে যাওয়ার পরে আমার ভাই সবাইকে, এলাকায় সবাইকে খোঁজখবর দেয়, মেয়ের মা ওকে খোঁজখবর দেয়। আর ওটা হিন্দু ছিল, ওর নাম ছিল দীপ্তি। এমনি খুব ভালো ছিল, অনেক সুন্দর ছিল। তো সবাই আসে, দেখে মনে মা বাবা সাথে কান্নাকাটি করতেছে, কাউকে ধরতে দেয় না। তখন প্রশাসন আসে, সবাই দেখে। এবারও ফার্স্ট প্রশাসন আমাকে সাক্ষী করতে চায় যে তুমি কিভাবে কিরকম দেখছো, কিভাবে অত্যাচার করছো। তো আমি যেভাবে দেখি এভাবে বললাম। তো ওনাকে প্রশ্ন করার জন্য নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওনাকে আনার পরে আমাকে আমার বড় ভাই বলতেছে তুই একবার দেখবি। প্রশ্ন করার পরে আনে আমাকে দেখালো। তখন আমি দেখি, তখন ভয় পাই আমি। আগে তো বয়স হয় ভয় পাই সবাই, ওনাকে
পোস্টমর্টমের পরে নিশ্চয়ই আরো বিকৃত
বিকৃত হয়ে যায়। তো আমি বাড়িতে চলে আসি, বাড়িতে চলে আসার পর রাতে আমি খুব ভয় পাই, প্রতি রাতে খুব ভয় পাই। কেন যেন আমাকে কেউ জানেন তারা ঘরে কেউ কিছু করতে চায় বলতে চায়, আমি খুব ভয় পাই। তো এর 27 দিন পর একদিন আমি আমার এক বড় ভাইয়ের সাথে মাগরিবের নামাজ পড়ে আসি। তো আমার যারা তো আমার একটু সামনাসামনি ছিল, আমি আসতেছি, আসার পর হঠাৎ করে রাস্তার পাশে বাগানের পাশে হঠাৎ করে কিছু একটা আমি দেখতে পাই ডান পাশে, তাকে দেখি কিছু নাই। এর বাম পাশ দিয়ে আমি দেখতে চাই ওই আফুটাই সিন্দে, উনি হেঁটে যান
আপনার পাশ দিয়ে,
আমার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে।
ওই সিন মানে আপনি সুইসাইড করার সময় যেভাবে দেখেছেন,
যেভাবে দেখছি ওভাবেই। তো হেঁটে যখন যাচ্ছে তখন আমি জ্যাঠাতো ভাইকে ডাক দেবো, আমার সিচুয়েশন ছিল না, খুব ভয় খাচ্ছি আমি। জ্যাঠা ভাইয়ের দিকে যখন তাকাচ্ছি, ভাইয়ের দিকে যখন তাকাচ্ছি, তাকাই যখন পিছনে তাকাচ্ছি, উনি নাই, নাই হয়ে গেছে, উদয় হয়ে গেছে। তখন আমি খুব ভয় পাই, ভয় পেয়ে দৌড়াই চলে যাই।
মানে 27 দিন পর আপনাকে উনি সরাসরি দেখা দেয়।
জি,
এরপরে কি আর কোনো দেখতে পেয়েছিলেন বা কোনো?
এরপরে ওনাকে দেখি নাই, খুব ভয় পেয়েছি। ওকে, আসলে এই জিনিসগুলো, যেমন এই যে আগের ঘটনায় বলেছি যে যারা মানে অস্বাভাবিক মৃত্যু যাদের ঘটে, তারা কোনো না কোনো ভাবে নিজেদের অস্তিত্বটা জানান দিতে চায়, এবং ওনার মৃত্যুর আগ মুহূর্তে শেষ দেখা মানুষ যদি থেকে থাকেন সেটা হচ্ছেন আপনি তৎক্ষণাৎ,
জি জি,
যার সাথে আবার দেখা দিয়েছেন,
জি জি।
ওকে, মানে কি বলবো, মানে এই ধরনের অদ্ভুত ঘটনা চতুর্দিকে আসলে ঘটছে, বিশেষ করে এই জন্যই সুইসাইড কেস গুলোতে মানুষ বেশি ভয় পায়। তবে আমার বিশ্বাস একটা ঘটনা হচ্ছে যে এই ধরনের সুইসাইড কেসের পর মানে মানুষের মনের মধ্যে, মন থেকেও কিছু না হলেও একটা কিছু বানিয়ে নেয় যে কিছু না কিছু একটা ঝামেলা আছে। তো আদৌ সব ক্ষেত্রে হয়তো বা এই ধরনের কিছু ঘটে না, কিন্তু প্রত্যেকেই চিন্তা করে ভাবে। যাই হোক, আমরা এই বিস্তারিত বর্ণনায় যেতে চাই না, প্রকৃতির নিয়ম যেভাবে।
আমি কিন্তু অনেক বড় হয়ে গেছি তখন, কিন্তু ওই যে ওই আফুরে লেখায় যেখানে আত্মহত্যা করছে, আমার এই পর্যন্ত আমি আর যাইনি।
আমার ধারণা আপনি এখনো ওই চেহারাটা, ওই মুহূর্তটা ভুলতেও পারেন।
পারবো না কখনো,
ইম্পসিবল। এটা আমার মনে হয় না মৃত্যুর আগ পর্যন্ত ভোলা যায়।
ভোলাটা
আপনি যদি ওই রাস্তা দিয়ে আবারও যান, আপনার মাঝে ওই দৃশ্যটা নিশ্চয়ই আসবে। ওকে, আমরা পরের ঘটনায় যেতে চাই।
জি, এখন আমি যে ঘটনাটা বলবো, এটা আমার আব্বু মারা যাওয়ার পর আমার সাথে ঘটে যায়। আমার আব্বু মারা যাওয়ার 3-4 দিন পর আমি রাতে তাহাজ্জুদ নামাজ পড়ি, ফজরের আধা ঘন্টা আগ মুহূর্তে, আজানের আগ মুহূর্তে আমি কবর জায়াত করতে যাই। আব্বুর আব্বুর জন্য খুব মন খারাপ হয়, সাধারণে যাই আমি কবর জায়াত করি, দোয়া টোয়া করি, মোনাজাত করার পরে যখন হাত তুলি পছন্দ দিকে ফিরে, তখন আমি আমার মতো দোয়া করতেছি একটু জোরে জোরে, রান্না করতেছি আব্বুর জন্য। এমন সময় আমার মনে হচ্ছে, ফিল করতেছে আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে, ঠান্ডা একটা মানে আবহাওয়া আমার গায়ে লাগতেছে, ঠান্ডা কিছু একটা, মোটামুটি গরমের দিন ছিল, তখন আমার ঠান্ডা লাগতেছে। তখন মোনাজাত করছি, পিছনে আর ফিরে তাকাচ্ছি না। মোনাজাত শেষ করে আমি যখন পিছনে তাকাই, তখন দেখতে পাই আমার থেকে 2-3 হাত দূরে তিনজন আলেম, অবসায়ক লাগছে, লাম্পা লাম্পা অনেক, আমি তখনও কিছু বুঝতে পারিনি, ওরা দাঁড়িয়ে আছে। তো ওরা আমার বলতেছে, তুমি ভয় পেয়ো না। আমি তাদেরকে দেখি লাম্পা পাঞ্জাবি পরা, জুব্বা পরা, সাদা আকৃতি, হাজি জুমা মাথায় দেওয়া, ডাকা ওনার, ওদেরকে দেখি না আমি। তো আমি বলতাম, আপনারা কারা? তখন বলতেছে যে, আমরা বললে তুমি ভয় পাবা? বলছি না ভয় পাবো না। ওরা বলতেছে, তোমার আব্বুর সাথে যে কিছু ছিল তুমি কি জানো? হ্যাঁ আমি জানি, ওদেরকে তো আমি কখনো দেখি না। আমার আব্বু বলতো, আব্বুকে যে রাতে আসি ডাকতো, আমি তো ভয় শুনতে পারতাম কিন্তু কখনো দেখিনি। বলতেছে, আমরা ওরাই, আমি আপনাকে জিন। এবার হাসলো, একটু অসহায় একটা হাসি দিল, হাসি দিয়ে একজনে হাসতো, হাসি বললো যে, হ্যাঁ আমরাই জিন, তো ভালো আছো? আমি বলছি, হ্যাঁ আছি ভালো। আব্বুর জন্য খুব মন খারাপ হয় না? আমি বলছি, হ্যাঁ আমার আব্বুর জন্য খুব মন খারাপ হয়। তো বলতে, কান্না করবো না, আমার আব্বু খুব ভালো আছে। বলছে, আপনার কিভাবে জানো? বলেছে, আমরা জানি তোমার আব্বুর সাথে থাকতাম আমরা, তোর আব্বু কেমন ছিল, ওর এলাকার সবচেয়ে বড় নাম করে আলেম ছিল, উনি মারা যাওয়ার পরে তোমার আব্বু জানাজাটা কিন্তু আমরা অ্যাটেন্ড করছি। কারোর সাথে শেয়ার করার দরকার নেই, তোমার সাথে যে আমি এখন কথা বলতেছি তোমার মনে হয় জানে, পরে আমি ওদেরকে বিদায় নিয়ে বাড়িতে চলে যাই।
আমি কখনো আপনার আম্মুর সাথে শেয়ার করেছিলেন?
হ্যাঁ, আম্মুর সাথে শেয়ার করছি। আমার আম্মু
আসলে জানতো,
আম্মু জানতো।
ওকে, আপনি একটা কথা বললেন যে, ওদের সাথে যখন কথা হচ্ছিল আপনি বললেন যে আপনি ওদের কণ্ঠ শুনতে পেতেন আপনার আব্বুকে যখন ডাকতো, এটা কখন কিভাবে শুনতে পেতেন?
এটা যখন হয়তো ছোটবেলায় শুনতাম, বড় হয়েছি তখন শুনিনি। ছোটবেলায় যখন আব্বুর সাথে আম্মুর সাথে থাকতাম, তখন আব্বুর নাম ধরে ডাকতো, মাওলানা আবুল কাসেম আপনি কি বাড়িতে আছেন? তখন অনেক সময় যদি দেখা যাচ্ছে আব্বু বাড়িতে পারতেছে না, তখন আমার আম্মুকে বলতো যে, তুমি বলো যে আমি নাই। তখন অনেক সময় আম্মু বলতো যে, উনি তো বাড়িতে না, তোমার বাবু লড়ে চলে যেত এরকম
সবার। অনেক সময় কি উনি বের হয়ে?
হ্যাঁ, অনেক সময় বের হয়ে যেত। তখন অনেক সময় বলতেন যে, আব্বু আমি যাবো, না তুমি যাবো। অনেক সময় দেখতাম যে এরকম আব্বু চলে গেলে রাত্রে 1-2 হতে বাড়ি আর আসতো না, আসতো না, কজনও চলে একবারে আসতো, কখনো আমাদের কারো ক্ষতি করে না বা পরিবার ক্ষতি করে।
তো আব্দুল্লাহ ভাই, এই ছিল আপনার এক্সপিরিয়েন্স গুলো। অনেক অনেক ধন্যবাদ আব্দুল্লাহ ভাই আপনাকে, যে আপনি আমাদের জার্নিতে এসে আপনার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করেছেন, এবং আমরা জানি যে আরো কিছু ঘটনা আপনার কাছে রয়ে গেছে। যেহেতু আমাদের সময়টা হাতে কম, তো আমরা আরো ঘটনা ইচ্ছা থাকলেও আমরা আজকে শুনতে পারছি না, তবে হ্যাঁ, কোনো না কোনো একটা জার্নিতে হয়তো বা আবারও আমরা আপনাকে আমন্ত্রণ জানাতে পারি, তখন আপনার বাকি ঘটনাগুলো শুনবো।
ধন্যবাদ সুমন ভাই, রেডিওকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য।
জ্বর চলছে এবং সুমন আছে আপনাদের সঙ্গে, আর সেই সঙ্গে তো অতিথিরা রয়েছে। এরই মধ্যে ঘটনা কিছু শোনা হয়ে গেছে, আরো কিছু ঘটনা আমাদের জন্য অপেক্ষা করছে। সময় নষ্ট না করে আমি এবার সেই বন্ধুর কাছে যাই, শুরুতে একটু পরিচয়টা জেনে নিই।
আমি খন্দকার সাদ্দাম হোসেন উত্তরা থেকে এসেছি।
ওকে, তো সাদ্দাম ভাই আমরা ঘটনায় যাই সরাসরি, যে আসলে কি ঘটনা আপনার আছে।
আমার ফ্রেন্ডের স্টোরিটা দিয়েই স্টার্ট করতে চাচ্ছি।
ওকে শিওর।
আমার ফ্রেন্ডের নামটা হচ্ছে নাদি, ওর আসলে একটা গার্লফ্রেন্ড ছিল। ওই মেয়েটা ওকে কল করে, তো আমাদের বাসাতে এসো, একটু প্রবলেম হচ্ছে। তো বলে রাখি, তো মেয়েটা যখন এক্সাম চলছিল, ওর বাবা মা ওনার নানু বাড়িতে যায়, বাসায় থাকে হচ্ছে ওর দাদু। তো ওই টাইমটাতে আসলে ওই নাদিন যায় ওখানে। ও যাবার পর বলতেছে যে আমি তো আসলে পড়তেও পারছি না, ঘুমোতে গেলে মনে হয় জানালার কাছে কোনো একটা শ্যাডো কোয়ালিটি কিছু একটা আছে, বা কিছু একটা যদি রাখছি সেটা খুঁজে পাচ্ছি না। নাদিম বলে আচ্ছা কোনো প্রবলেম নেই, আমি আছি তোমার সঙ্গে। দেন ওর চিন্তা ভাবনা যেহেতু বাসায় কেউ নেই, তো রাত হলে ও চলে যাবে। মানে ওর প্রচন্ড ঠান্ডা কাশি হয়েছিল, ওকে বললো যে আচ্ছা আমি আমার কাশির ওষুধটা নিয়ে আসি। দেন ও ওষুধটা নিয়ে আবার মেয়েটার বাসাতে ব্যাক করে, তখন প্রায় 11টা মতো বাজে। ও আসলে স্মোক করতো, যখন ছাদে যায় ওই টাইমটাতে দেখে যে কেউ একজন ছাদে একদম রেলিং এর ধারে কেউ একজন বসে আছে, ও যে পাশে দাঁড়িয়ে তার অপোজিটে, মুখটা অন্যদিকে ঘোরানো। তা ও পিছন থেকে জিজ্ঞাসা করে যে কে আপনি, কোন উত্তর দেয় না। সেকেন্ড টাইম আবার জিজ্ঞাসা করে, তো তখন আসলে কোনো উত্তর দেয় না। থার্ড টাইম যখন জিজ্ঞাসা করে যে ভাই যদি আমার জন্য আপনার কোনো প্রবলেম হয়ে থাকে আপনি বলেন আমি চলে যাচ্ছি, তখন ওই লোকটা যেটা করলো ওনার মুখটা পুরাপুরি ভাবে, বডিটা স্টিল যেভাবে ছিল ওনার মুখটা উল্টা ভাবে ঘুরে ওর দিকে তাকালো, ওনার পুরো মাথাটা। ও এই দৃশ্যটা দেখে আর কোনো কথা বলার ভাষাও হারিয়ে ফেলেছে। ও একেবারে দৌড়ে ও যখন নামতে যায় তখন সিঁড়ি থেকে পড়ে যায়, পড়ে যাবার পর ওইখানে সেন্সলেস হয়ে যায়। ওই মেয়েটা যখন অনেক রাত হয়ে গেছে তখন হচ্ছে মেয়েটা ওকে ফোন করে, পর ও ফোন রিসিভ করে না। দেন ভাবে যে হয়তো বা ছাদে হয়তো বা বসে আছে, তা আমি গিয়ে ডেকে নিয়ে আসি। মেয়েটার দাদুর সঙ্গে যখন ডাকতে আসে তখন দেখে যে ও মানে ওই সিঁড়ির উপরে পড়ে আছে। তো ওকে নিয়ে মাথায় পানি টানি ঢেলে কোনোভাবে সেন্সটা যখন আসে তখন জিজ্ঞাসা করে কি হয়েছে, ও ওখানে কোনো কিছু বলে না, বলে যে তোমরা আমার বাসায় চলো। মেয়েটা মেয়েটার দাদুর সহ ওই বাসায় যায় এবং বাসায় যেয়ে বলে যে তোমার আব্বু আম্মু যতদিন না আসে তোমরা এখানে থাকবা, কারণ মেয়েটার ফ্যামিলির সঙ্গে ছেলেটার ফ্যামিলির একটা ভালো একটা রিলেশন ছিল। তো থাকে এবং পরে বলে যে দেখো আমি যখন ছাদে গেলাম তখন এরকম একজন লোককে আমি দেখতে পেলাম, আমার দিকে যেভাবে তাকিয়েছিল মানে মুখটা ঘুরিয়ে, তখন আমি আর ইয়ে করতে পারিনি, আমি দৌড়ে যখন আসবো তখন সিঁড়িতে বেঁধে আমি পড়ে যাই। তো এরপর মেয়েটার বাবা মা ফিরে আসে, যখন জানা গেল যে ওই বাড়িতে নাকি এর আগে থেকেও নানা রকম এরকম প্রবলেম চলছিল, জিন বা এই কোয়ালিটির কিছু একটা ছিল। তো আগে নাকি আরো বেশি প্রবলেম করতো বাড়ি বন্ধ করবার পর, এখন আর মানে এই একটা জিনিসই নাকি মাঝে মধ্যে অনেকেই দেখে, মানে কোনো ইয়ে করে না কেউ যে জানে যে আসে।
কিন্তু এই বাড়িটাতে কেন এই উৎপাত,
সে আসলে এই ব্যাপারে তেমন কিছু বলে না, শুধু এতটুকু বলেছিল যে এর আগেও হয়েছে তবে এটা নিয়ে ভয়ের কিছু নাই।
আচ্ছা, তার মানে ইউটিউব বিষয়
এরকম।
ওকে,
একটু রাত হতো 9টা 10টা, কারণ ওর বাবা ওকে খুব গাইড করতো লেখাপড়ার জন্য। তো ওর বাবা আসার আগেও আবার ঘরে ব্যাক করতো।
বিরতি নেব এই পর্যায়ে। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন দর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। দরের 117তম পর্বটি আমরা ধারণ করেছি আর বাজারের একটি ফ্ল্যাটে, যেখানে গেস্ট হিসেবে আছে আবদুল্লাহ, সাদ্দাম এবং সাইমন। স্পেশালি আরো একবার ওয়েলকাম করব দরের স্পেশাল রাউন্ড ট্যারট কার্ড সেগমেন্টে ঠিক রাত 12টায়, যেখানে সরাসরি আমি থাকছি এবং আমার সঙ্গে থাকবে রেজা ভাই। আমরা কথা না বাড়িয়ে ঠিক 4 মিনিট পর আবারও সেখানে ফিরব, যেখানে ছোট্ট একটা বিরতি নিচ্ছি।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
আমন্ত্রণ আরো একবার আপনাদের সবাইকে, এবং একই সাথে এ কথাটিও বলতে চাই দরের ঘটনা যারা এখানে বলতে চান তারা আমাদের এখানে জয়েন করতে পারেন। নিয়মটি হচ্ছে আপনাকে ফোন করে বলতে হবে আপনার জীবনে কি ধরনের ভৌতিক ঘটনা ঘটেছিল। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। প্লিজ নাম এবং সেল নাম্বারটি দিতে ভুল করবেন না। প্রিয় শ্রোতা, ডর এটি সম্পূর্ণরূপে একটি অবৈজ্ঞানিক অনুষ্ঠান, এখানে যুক্তির কোনো ঠাঁই নেই। আমরা শুধু একটা কথাই বারবার আপনাদেরকে বলি, পুরো পৃথিবীটাই অনেক বেশি রহস্যময়, কিছুটা রহস্যে ঘেরা, ভয়ের উন্মাদনায় অন্যরকম একটি অনুভূতি পাওয়ার জন্যে ঘন্টা দুয়েক চেষ্টা করার নাম হচ্ছে ডর। এই জন্যই আমরা বলি ডর মানে ভয়। কথা না বাড়িয়ে আবারও আমরা গল্প ফিরছি। ডর,
বাবা আসার আগেই বাবা ঘরে ব্যাক করতো। তো ওই দিন হচ্ছে এলাকার একটা দোকানে ও ক্যারাম খেলছিল, ঘরের দিকে তাকিয়ে দেখেছে প্রায় রাত 11টা বাজে। আসলে একটু ভয় পাই যে আব্বু কি এসে গেছে কিনা। ও বাড়িতে রওনা হয়, ও যে রাস্তাটা দিয়ে আসে সামনে আমাদেরই পারিবারিক একটা কবরস্থান আছে এবং তার ঠিক পাশেই পুকুর আছে। ও আমাদের ওই পারিবারিক কবরস্থানের ওখানে পাঞ্জাবি পরে অনেক লম্বা একটা লোক দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করে যে কি আপনি, ওটার কোনো কথা বলে না, ওটা হেঁটে হেঁটে চলে যায়। তো ও ওইটা দেখি প্রচন্ড ভয় পায় এবং ওইখান থেকে দৌড় দেওয়ার একটা প্রচন্ড ভয় পেয়েছে। কুকুরের থেকে একটু এগিয়ে দেখে যে ওর আম্মা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। ওর আম্মার হাতে লাঠি দেখে ও প্রচন্ড ভয় পেয়ে যায় পালানোর। এরপরে তোর আম্মা বলে যে না কোনো ভয় নেই, তুই চল, এখন অনেক রাত হয়ে গেছে, আমি মারবো না, এই যে লাঠি ফেলে দিলাম, চল তোর বাবা তোর জন্য ওয়েট করছে। আমি আর একটু বলে রাখি, ও যখন ওই জিনিসটা দেখে ভয় পেয়েছে, ও কাজিনের বাসার সামনে এসে ও আসলে কাজিনকে ডাকে, যেন তারা কোনো সাড়া শব্দ দেয় না। তো যাচ্ছে ওর মায়ের সঙ্গে, ও আর এরপরে কিছু বলতে পারে না। যে লোকটার কাছ থেকে শুনলাম পরের স্টোরিটুকু, ওই লোকটা বললো যে আমি যখন এই রাস্তাটা দিয়ে আসছিলাম তখন আমি দেখলাম সেটা হচ্ছে ও পুকুরের উপর শুনে মানে পানির উপর দিয়ে
পানির উপর হেঁটে যায়।
হ্যাঁ হ্যাঁ, ওই লোকটা যখন লাইট মারে ও পানির মধ্যে তখন হচ্ছে পড়ে যায়। প্রায় মাছ পুকুরের মধ্যে ছিল, ওই যেটা ওর মায়ের আকৃতি নিয়েছিল সেটা আসলে আগুনের একটা গোলার মতো হয়ে উড়ে চলে যায়।
আচ্ছা,
তো এরপর থেকে আসলে নানা রকম স্বপ্ন দেখতো, মনের ঘরে চিৎকার করে উঠতো। এরপর হুজুর দেখানো হয়েছিল, এখন আপাতত সুস্থ
আছে। ওকে তখন পানি থেকে তোলা হয়েছিল,
যখন ও পড়ে যায় সাঁতার জানতো, ছাটাছাটি করছিল, তখন ওই লোকটা আসলে ফার্স্ট টাইম কি, তো এরপর ওই লোকটা নেমে যায়। যখন চিৎকার করে ওর আন্টিরা সবাই বের হয়ে আসে এবং বের হওয়ার পর যখন জিজ্ঞাসা করে বললো
যখন পানি থেকে তুলে আনে,
আমি একটু বলে রাখতে চাই, আসলে আমার কিছু ছোট ভাই আছে যারা নাম বলতে বলেছে, ইমরান, শুভ, নীরব, সবুজ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা শুনবে, ধন্যবাদ।
যাদের নাম বলেছে তাদেরকেও আমাদের তরফ থেকে অনেক ধন্যবাদ। তো সাদ্দাম ভাই, আরো একবার আপনাকে অনেক অনেক ধন্যবাদ,
অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য।
ডর চলছে, আমি সুমন আছি সাথে, এবং এবার সময় হচ্ছে আরো একজন অতিথির ঘটনা শুনবার। তো কথা না বাড়িয়ে আমরা তার কাছ থেকে তার পরিচয়টা আজকে আমরা সবাই জেনে নিই। আপনার নামটা কি?
আই এম সাইমন সিদ্দিক, আমি ইঞ্জিনিয়ারিং করছি আসানসোল ইউনিভার্সিটিতে, পাশাপাশি রাজশাহী করি।
ওকে, আমরা যতটুকু শুনেছি আপনার কিছু কিছু ঘটনা আছে আপনার লাইফে ঘটে গেছে, আপনি যেটা শেয়ার করতে চান আমাদের সাথে কিছু প্যারানর্মাল ঘটনা, তো আমরা সেই ঘটনার দিকে চলে যেতে চাই। শুরুতে কোন ঘটনাটা আপনি শেয়ার করতে চান?
শুরুতে আমি খিলগাঁও ঘটনাটা বলবো। এটা হলো 2014, এটা খিলগাঁও তালতলা মৌলভীটাকের ঘটনা। এটা ছিল শীতকালে, তখন আমার ভাই আর আমার মা তিনজনই আমার ফ্ল্যাটে থাকতাম। ওই খিলগাঁও মৌলভীটাকের বাসাটায় আমরা থাকি হলো ফোর্থ ফ্লোরে, চারটা ফ্ল্যাট আছে, বাম পাশে যে ফ্ল্যাট প্রথমটা ওটাতে আমরা থাকি। আমার ছাতলার উপরে আবার ছাদ, এরকম আওয়াজ শুনতে পাই যে কে জানি হিল পরে আমাদের ছাদের উপর হাঁটতেছে, আর থেকে এরকম টুকটাক টুকটাক আওয়াজ হইতেছে, কিন্তু ছাদের চাবি থাকে আমাদের কাছে আর বাইরের কাছে। এত রাত্রে ছাদের তো ওঠার কোনো প্রশ্নই ওঠে না।
কেন, আপনারা কি চেক করে দেখেছেন?
হয়তো আমরা বাড়ি আলোকে জিজ্ঞেস করেছি যে রাত্রে ছাদে ওঠে, সে বলেছে যে না, আমাদের এরকম তো কোনো মানুষ নাই যে ছাদে উঠবে রাত্রে বেলা।
যখন ওই শব্দটা হয় তখন কি কখনো চেক করে দেখেছেন গেটটা খোলা না বন্ধ?
তখন হ্যাঁ, আমি একবার উঠেছিলাম, উঠে দেখে তো পালামারা, আমি তখন আমি নিচে নেমে দেখি সেম টু সেম আমার শব্দ। তখন আর কোনো ওটা কেয়ার করি নাই। তো আমাদের বাসাটা কি ছোট হয়ে যায়, বাসাটা শিফট করে পাশে ফ্ল্যাট যেটা ছিল ওটা নেই, ওটা নেওয়ার পরেই যত সব ঘটনা শুরু হয়। প্রথম তিন দিন ভালোই কাটে, শীতকাল তো বলেছি যে জানলা দরজা এ টু জেড সব লাগানো থাকে, পর্দাটা পর্যন্ত দেওয়া। আমি আর আমার ভাই এক বিছানায় শুই আর আমার আম্মু আলাদা বিছানায় শুই। তো আমার একটা স্বভাব ছিল যে আমি রাত্রেবেলা উঠে উঠে আমার কাছে চলে যেতাম, তো এই সবটা আম্মু জানতো, তাও সে আর কিছু বলতো না। তো একদিন রাত্রে আম্মু ঘুমে আছে কম্বল মুড়ি দিয়ে, আর আম্মু শুনতে পাইছে যে আমি ওনাকে ডাক দিছি। তো আম্মু উঠে চলে আসে আমাকে জায়গায় যে এমন তুমি কি আমাকে ডাক দিছো? তো আমি বলতেছি ঘুম চোখে উঠে চোখ মুছতে মুছতে বলতেছি আমি তোমাকে কেন ডাক দিতে যাবো? তো আম্মু বলতেছে তুমি আমার ডাক দিছো না, এই জন্য আমি উঠে আসছি। আমি তো বললাম যে না, আমি তো ওনাকে ডাক দিইনি।
আপনি তখন সম্পূর্ণ ঘুমে?
সম্পূর্ণ ঘুমে, আমি তো ডাক দিই, ডাকটা দিই লোকে। আমার ভুলে ছিল যে এটা আমাদের একটা ডাকের সাড়া দেওয়া হয়, তিনবার ডাক দিলে কেউ তাও সাড়া দিতে হয়।
কিন্তু ঘটনা হচ্ছে যে যখন কেউ রুম থেকে ডাক দিবে, নিজের সন্তান যদি ডাকে, তো আমার মনে হয় সেখানে তিনবার আসলে আগে থেকে তো এখানে এই ধরনের অদ্ভুত কিছু উনি জানতেন না,
সেটা জানতেন না। এটা কি প্রচলিত আছে?
প্রচলিত আমরা সেক্ষেত্রে ধরতে পারি যে আপনার কণ্ঠ ধরে বাইরে থেকে কেউ ডাকছে, আপনার রুমের মধ্যে, আপনার পাশের রুম থেকে আপনি ডাক দিয়েছেন আপনার আম্মুকে, ডেফিনেটলি উনি চলে আসবেন। কিন্তু আগে থেকে যদি জানা থাকতো এই বাড়িতে এই ধরনের অ্যাক্টিভিটিস আছে, সেক্ষেত্রে হয়তো উনি সাবধান হতে পারতেন।
তারপর সেখানে যেটা ছিল, তারপরে আম্মু ঘুমিয়ে পড়লো। তারপরে তার দুই দিনের পরে ঘটনা, সকালবেলা আম্মু করলো কি, একটা রুই মাছ ভিজাইলো একটা খোড়ার ভিতরে, মাটির খোড়া, ফ্রিজ থেকে বের করলে যেটা হয় ভিজানো লাগে। রুই মাছের উপরে কতগুলো আলু দেওয়া ছিল, আলু সহ ভিজাইছে। আজই বলছি যে আমাদের শীতের দিন সব জানলা বাড়ি সব লাগানো থাকে, ঈদের বন্ধ ঢোকা কোনো হয়ে নেই। তারপরে আম্মু কিছুক্ষণের জন্য আসে, পরে যায় দেখতে থাকি তার রুই মাছ, তারপরে দেখতেছে রুই মাছটা নাই নাই, সারা বাড়ি খুঁজতে রুই মাছ নেই। একটা বিড়াল যদি তো একটা রুই মাছ নেয়, নেওয়া তো কোনো পসিবলই না, যদি নেয়ও একটা চিহ্ন তো থাকবে যে ছেড়ে ছেড়ে নিয়েছে, আলু পরে আছে বা আলুগুলা পরে, আলুগুলা যেভাবে আছে আছে, বাট
মানে আলুগুলো যেভাবে ঢেকে রেখেছিল ওভাবে
ঢাকা ছিল না, খোলাই ছিল, পানি সহ ছিল, একটা হলে আলু পড়বে, কারণ আলুগুলা দিয়ে মাছটা ঢাকা ছিল।
আচ্ছা,
মাছটা তো আবার পাওয়া গেল না, তা বুঝতে পারছি যে না একটা সমস্যা। আরেকদিন আম্মু ঘুমায় আসবে, তো ওই দিনকে খাটে ঘুমায় আসতে, শীতের দিন কমল ঠোল মুড়ি দিয়ে, আমি আগে বলছি যে আম্মুর পাশ জামা ঘুমানোর স্বভাব আছে, তো দিনকে আমি আর ঘুমাইনি। তো করছে কি, রাত্রে বেলা আমার মতো আর কি সল ধরে নাকি, শুনছি আম্মুর কাছে যে আমার মতো সল ধরে যায় আম্মুর বিছানার মশাই
উঠার মতো কি ধরে,
আমার মতো মানে ফেস ধরে,
ওকে
আমার মতো ফেস ধরে যায় মশারি উঠে কম্বলের উপরে শুয়ে আসে। আমি যদি যাই তাহলে তো কম্বলের ভিতরে শু, আমি কেন উপরে শু? তারপরে আম্মু বললো যে ও আসলো কম, ও কি শীত নাই, সে করলো কি আমার গায়ে যখন কম্বলটা দিতে গেল, যখন হাতটা লাগলো, হাতটা দেখতেছে এত লোম, এত লোম, একটা গরু বা একটা লোম জাতীয় কিছু, যেমন ছাগল, একেবারে একটু যে সেরকম লোম। আম্মু তো ভাই গেছে ভাই জিনিসটা, তো আমার ছেলে না, আম্মু তো ভারতকার মানুষ নমস্কার। তখন বললো কি দোকান শুকে দিল, দোকান শুকে দিয়ে পরে হাজি থেকে জিনিসটা নাই, জিনিসটা নাই, উনি পাইছে ভয় ভাই, দৌড়ায় চলে আসে আমাদের মাস্টার ঢুকছে। এখন তো এমন অবস্থা যে কথা বলতে পারছে না, তো আমি আম্মুকে ভয় মানে আমি আসছি,
শুধু আপনার আম্মুই দেখতে পাচ্ছি যে এই ধরনের
পরে ঘটনা আসতেছে একা। তারপর আমি করছি কি, আমার নেক্সট সং এর জন্য একটা বিট ঠিক করতেছি, বিট ঠিক করতেছি। তো এরকম টাইমে আমার রান্নাঘরে শুনতেছি যে কেন থালা বাসন নাকি চামচ দেওয়ার আবেদি করলে যে অবস্থা, অবস্থা তো শুনতেছি। তো আমি বললাম যে আমার বাসায় নাই কেউ দশজনের সব আটকানো শীতের দিন,
একাই তখন
একাই। তারপরে আমি চিন্তা করলাম যে এটা তো পসিবল না, দেখি রান্না করে যা লাইট জ্বালানো ছিল যা রেখি ভাই, তিনটা কুচকুচে কালো বিড়াল, এমন কুচকুচে ভাই চোখ ঘুরে বন্ধ কালো, ভয় পেয়ে গেছে দেখে, আর সাইজে বড়, তো কুকুরের থেকে একটু ছোট, বিড়াল থেকে একটু বড়। যেমন আমি প্রায় বিড়াল তিনটাকে স্বপ্ন দেখি, যেমন কোনোদিন আয়সা খামচি দিতেছে, সকালে ওইটা ঘুম থেকে দেখতেছে খামচির দাগ হয়তো আছে, খুব পেন, খুব পেন। আমি এই বিড়ালটাকে প্রায় দেখি, প্রায় কিছু একটা কিছু করে, হয়তো কোনোদিন করে না। আবার পরশুদিন স্বপ্ন দেখছি যে আমার ডান পায়ের উপরে ঠাকনির উপরে এমন গামর দিশায় দাঁতটা ঘুরে বসে গেছে, বুঝছে। তো ও পেনটা হয়তো সকালবেলা আপনার দাঁতে দাঁতটা ছিল না, যে স্কেচটা ছিল ওটা ছিল না, ছিল মনে করেন পেইন্ট, এত পেইন ভাই লাল হয়ে গেল। আর আমার রুমে তো মনে করেন বিড়াল তো ঢোকার প্রশ্নই ওঠে না, আমি অল টাইম দরজা দেন ঘরে আর কি।
মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি স্বপ্নে দেখেছেন যে বিড়ালটা কামড় দিয়েছে আপনাকে, ঘুম থেকে ওঠার পর ওই কামড় দেওয়ার পরে যে ফিলটা, যে ব্যথাটা, ওইটা রয়ে গেছে,
ওইটা
দাগটা ছিল,
কিন্তু
আপনি ফিল করছেন যে কিছু একটা কামড় দিয়েছে আপনার পায়ে।
হ্যাঁ, কিছু একটা কামড় দিয়েছে বলতে বিড়ালটা কামড় দিয়েছে, যে এমন পেইন ভাই মনে হয় যে আমি নিজে ই করতেছি ওইটাকে, যে এটা অনুভব করতেছি যে স্বপ্নের মধ্যে একটি স্বপ্নের বাস্তবে মাঝখানে যে অংশটা না ওইটা যে একটা কামড় দিলে যে একটা বিড়ালের দাঁতটা বসেছে।
ওকে, বুঝতে পেরেছি আমরা। তো এই স্বপ্নটা আপনি জাস্ট কয়েকদিন আগেও দেখেছেন?
হ্যাঁ, কয়েকদিন আগেও। তো আমি এখন বেসিক্যালি আমার একটা ফ্রেন্ড আছে, তো আমি বললাম যে আমি আর একা থাকতে পারতেছি না, আমার ফ্যামিলির সবাই বাইরে থাকে, আমি আর একা থাকতে পারতেছি না, ওই ফ্রেন্ডটাকে আমি সাথে নিয়ে আসি, বলছে আমার সাথে থাক।
আসলে একা থাকতে গেলে অনেক সময় অনেক ধরনের প্রবলেম মানে ফিল হয়, যারা একা থাকে তারা বলতে পারে
এরকম ধরনের ফিল করে। আমি ওই বিড়ালটার মধ্যে আরেকটা স্বপ্ন দেখছি, যখন আমি খেলা থাকি তখন একটা স্বপ্ন দেখছি একটা বুড়ো মহিলা, তো আমি ওই ওই মহিলাটাকে স্বপ্ন দেখছি যে আমার কাছে টাকা চাইতে আসছে, টাকা চাইতে আসতে আমি তাকে খুশি ছিল ছিল আমি তাই দেয়নি স্বপ্নে, সে করলো কি আমার গলা টিপে ধরলো, ওই জায়গায় সকালবেলা স্বপ্নটা ভেঙে গেল, আমার জায়গা দিচ্ছে। সেম তিন দিন পরে ওই মহিলাটাকে আমি স্বপ্ন দেখছি তালতলা মার্কেটে, তালতলা মার্কেটে স্বপ্ন দেখছি সে ভিক্ষা করতে, আমি দেখছি তো পুরো আমি হতবাক যে হাউ ইজ ইট পসিবল। সে আমার কাছে
একটু ক্লিয়ার হয়নি এই জায়গাটা, মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি যাকে যেই বুড়ো মহিলাটাকে স্বপ্নে দেখেছেন আপনার কাছে টাকা চেয়েছে, এবং তিন দিন পর আপনি ওনাকে বাস্তবে দেখেছেন?
হ্যাঁ, বাস্তবে দেখেছি যে তালতলা মার্কেটে উনি ভিক্ষা করছে, উনি ভিক্ষা করছে। আমি তো দেখে তো হতবাক যে হাউ ইজ ইট পসিবল, চেহারা পুরো মনে আছে যে চেহারা মনে কতগুলো জ্যোতি আছে,
মানে চামড়া কুচকে গেলে যে ধরনের
এটা অবস্থা। তো আমি দেখে তো অবাক, মার্কেটটা আসলে চারটা ভাগে বিভক্ত, তো মার্কেটে মাছ বাতাস যেটা আছে না ওইটা যদি এমন জোরে দৌড় দিছি, দৌড় দিয়ে বাসায় এসে আমি পুরা অবস্থা টাইট যে আমাকে যে গলারটা টিপে ধরবে যে টাকাটা যাবে এরকম কোনো সুযোগ আমি,
মানে আপনার মনে হচ্ছে যে উনাকে দেখে যে স্বপ্নটা না আবার সত্যি হয়ে যায়, সেই জন্য আপনি খুব তাড়াতাড়ি ভয় ওই জায়গা থেকে পালিয়ে চলে এসেছেন?
আমি এত স্পিডে দৌড় দিছি যে মনে করেন।
ওকে, বুঝতে পেরেছি আমরা। আসলে মানে একটু আগে আপনি যেটা বললেন যে একা রুমে থাকতে আপনি পারেন না এবং আপনার একজন ফ্রেন্ডকে নিয়ে এসেছেন, আই থিঙ্ক যে একা রুমে যারা আছে এবং বিশেষ করে এই ধরনের বিষয়ে যাদের ইন্টারেস্ট আছে এবং ঘাটাঘাটি করেন, বিভিন্ন ইনফরমেশন মাথায় আছে, তাদের জন্য একা বাসায় থাকাটা একটু ডিফিকাল্ট। মানে ইনক্লুডিং মি, আমিও যদি একা বাসায় থাকি যখন আমার কাছেও মনে হয় যে কিছু একটা অদ্ভুত আমার চতুর্পাশে এক্সিস্ট করছে, আই ডোন্ট নো হোয়াট ইট ওয়াজ। যাই হোক, তবে সেক্ষেত্রে আমি মনে করি যারা একা বাসায় থাকেন এক্ষেত্রে নিজেকে খুব শান্ত রাখা, সবকিছুতে লজিক্যাল চিন্তা করা খুব জরুরি, এবং নিজের মনের মধ্যে ভয়টা যেন ঢুকে না যায় এই বিষয়টা সবসময় মাথায় রাখতে হবে।
সেটা অবশ্যই, আসলে কি যার সাথে ঘটনাটা ঘটে সেই আসলে বুঝে যে কতটা
রাইট, এটা আসলে যার সাথে না ঘটবে সে ফিল করতে পারবে না এটার কি পরিমাণ ভয়ঙ্কর হতে পারে।
হতে পারে আমার ঘটনা শুনে অনেকে হাসি দৌড়েও দিতে পারে,
আসলে এই এই পেইনটা না কেউ দেখবে না, এই যে ভিতরের অস্বস্তিটা কেউ বুঝতে পারবে না, এটা যার সাথে ঘটে এই অস্বস্তিটা নিয়ে যে বাস করে সেই বুঝতে পারে যে এটা কতটুকু অস্বস্তিকর একটা জিনিস। তো অনেক ধন্যবাদ সাইমন ভাই আপনাকে আমাদের এই জার্নিতে এসে আপনার এক্সপেরিয়েন্স শেয়ার করার জন্য।
আমাকে খুব ধন্যবাদ, এবং রেডিও এবিসিকে খুব ধন্যবাদ আমাকে দেখার জন্য।
এতক্ষণ তো অনেকের ঘটনাই আমরা শুনলাম, তিনজনের ঘটনাই কিন্তু শোনা হয়ে গেছে। যারা শুনেছেন লিসনার যারা রয়েছে এক একজন এক এক ভাবে হয়তো বা বিশ্লেষণ করছেন ঘটনাগুলোকে, অবশ্যই সেটা করুন। আমরা সবসময় চাই আপনারা ঘটনাগুলোকে বিশ্লেষণ করুন, তারপরে যদি সেই বিশ্লেষণে আপনার কাছে অদ্ভুত মনে হয় তাহলে বলতে পারবো যে এটাই হচ্ছে ডরের ঘটনা। তো আপাতত আমি আর অন্যদিকে না যেয়ে আমি আজকে যেই ফ্ল্যাটটিতে রয়েছি এই ফ্ল্যাটটিতে আসতে চাই। এই ফ্ল্যাটে হচ্ছে একটা ছোট্ট একটা ফ্যামিলি বাসা, দুটো রুমের আর একটা কিচেন রয়েছে, এবং পুরনো বিল্ডিং আগেই বলেছে যেরকম। গত 5-6 মাস ধরে এই ফ্ল্যাটে একজন মাত্র বাসিন্দাই আছে, ওনার যে ফ্যামিলি রয়েছে সেটা আপাতত ওই ফ্ল্যাটে নাই, ওনারা এখন অন্য কোথাও থাকা হচ্ছে, এখানে থাকা হচ্ছে না, এখানে উনি একাই থাকছে। তাকে আমরা অনেক রিকোয়েস্ট করেছিলাম কিন্তু উনি কোনোভাবেই রাজি হয়নি, কারণ উনি বলেছে যে উনি যদি বলতে চায় তাহলে হয়তো পুরো ঘটনাটা ফ্ল্যাশ হয়ে যাবে, তো তার ফ্যামিলি মেম্বার মানুষজন এখানে থাকতে প্রবলেম হবে, তো দ্যাটস ওয়াই আমরা এটাকে অ্যাভয়েড করছি। তবে এখানকার ঘটনাগুলোকে কিন্তু অ্যাভয়েড করছি না। শুরুতে একটা কথা বলেছিলাম যে করিডোরের দুটো দরজাই কিন্তু বন্ধ রয়েছে, এবং দেখতে পাচ্ছেন এত সুন্দর চমৎকার পরিবেশ, দরজার দুটো খুলে দিলে আপনি যদি বারান্দায় যান আপনার মনটাই ভালো হয়ে যেতে পারে, কিন্তু এক্ষেত্রে একটু ভিন্ন ঘটনা। আপনি যদি দরজা খুলে বারান্দায় যান এখন এমন একটা গন্ধ পেতে পারেন যেই গন্ধে আপনি অস্থির হয়ে যেতে পারেন, সেই গন্ধটা আপনি আর কখনোই পাবেন না, শুধুমাত্র একটা পার্টিকুলার সময়তেই পাওয়া যায়, এবং সেটা শুরু হয় রাত একটার পর এমন একটা উৎকট গন্ধ, যে গন্ধতে অনেক সময় নাকি রুমে থাকা পর্যন্ত মুশকিল হয়ে যায় সে যিনি বর্তমানে ভাড়াটে রয়েছেন। ওনার চোখে মুখে কিন্তু দেখেই বুঝতে পারছেন যে সেটা কি পরিমাণ বাজের দুর্গন্ধ হতে পারে। এমনও হয়েছে যে উনি রাতের বেলা পোড়া মাংসের গন্ধ পেয়েছে। আমার কাছে মানে খুব উইয়ার্ড লাগছে যে জাস্ট লাইক সে আমাদের সামনে বসে আছে অথচ উনি একটা কথাও বলতে যাচ্ছে না। আমি জানি না, সরি আপনি আমাকে মাফ করবেন, কারণ আপনার যে এক্সপিরিয়েন্সটা যেভাবে আপনি এক্সপিরিয়েন্স করেছেন আমি মনে হয় না ওভাবে সবার সামনে তুলে ধরতে পারবো। এনিওয়ে চেষ্টা করছি আমি। উনি যেটা বলেছিলেন যে একদিন রাতে উনি যখন ঘুমিয়ে রয়েছে হঠাৎ করে ওনার ঘুম ভেঙে গেছে অদ্ভুত একটা গন্ধে, এবং সেই গন্ধটা এই বারান্দা থেকে আসছিল। ঘুম রয়েছে চোখে, গন্ধটা জাস্ট ইগনোর করে ঘুমিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু এত তীব্র একটা পর্যায়ে উনি ইগনোর করতে পারেননি। উনি উঠে এই যে দরজাটা রয়েছে, সরি এটা না, পেছনে, উনি আমাকে কারেক্ট করে দিয়েছেন, উনি এই দরজা দিয়ে যাননি, উনি পেছনের দরজা দিয়ে গিয়েছিলেন। থ্যাংক ইউ। কিচেনে যে দরজাটা রয়েছে সেই দরজা দিয়ে উনি রান্নাঘরে হয়ে উনি বারান্দা যায়, এবং বারান্দায় গিয়ে বমি করে দিতে পুরো এরকম বাজে দুর্গন্ধ উনি পাচ্ছিল, এবং উনি পুরো বারান্দাটা খুঁজে দেখেছে কোথাও কিছু আছে কিনা, কোথাও কিচ্ছু নেই। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে কিছুক্ষণের মধ্যেই গন্ধটা আস্তে আস্তে উধাও হয়ে গেছে। যাই হোক, উনি শুয়ে পড়েছে আবার, এবং ঠিক আধা ঘন্টা পর আবার সেম গন্ধ, এবং উনি আবার উঠে আবার করিডোরে গিয়েছে এবং ভালো করে খুঁজে দেখেছে কিছু আছে কিনা, কোনো কিছু মরে পড়ে থাকলে হয়তো ইঁদুর বা কোনো কিছু হয়ে থাকতে পারে। কিন্তু যদিও উনি বলেছেন যে গন্ধটা এই ধরনের না, সম্পূর্ণ আননোন একটা কি ধরনের বাজে গন্ধ, আসলে কেউ ফিল না করলে এটা না যদি পেয়ে থাকে এটা বোঝানো যাবে না আসলে কি ধরনের গন্ধ। তো এরকম ভাবে যেতে থাকে। অদ্ভুত বিষয় হচ্ছে যে এক একদিন এক এক রকমের গন্ধ পাচ্ছে, এবং প্রত্যেকটা গন্ধই উৎকট এবং খুব বাজে ধরনের গন্ধ। এটা নিয়ে বাড়িওয়ালার সাথে ওনার কথা হয়েছে, কিন্তু কেউ কোনো সমাধান দিতে পারেনি, এবং ইনফ্যাক্ট কেউ কোনো ধরনের গন্ধ পায়নি। উনি যেহেতু আমার সামনে রয়েছে তো আমার সেই জন্য বলতে হচ্ছে ওনাকে কোট করে, উনি যেটা বলেছিল আমাকে যে একবার গন্ধ পাওয়ার সময় নিচের ফ্ল্যাটে গিয়েছিলেন, এবং তাদের এখানেও আছে কিনা গন্ধটা দেখার জন্য, এবং সে ওখানে গিয়েছে কিন্তু কোনো ধরনের কোনো ঘ্রাণ পায়নি, কিন্তু ওই ফ্ল্যাট থেকে একজনকে নিয়ে এসেছে এখানে উনি সেম ঘ্রাণটা পেয়েছেন। অর্থাৎ এই করিডোরের মধ্যেই ঘ্রাণটা সীমাবদ্ধ ছিল, আশেপাশ থেকে কোথাও পাওয়া যাচ্ছিল না। ইনফ্যাক্ট ওনার রুমের যেই দরজাটা দেখতে পাচ্ছে মূল দরজা, ওখানে গেলেও খুব বেশি একটা পাওয়া যায় না, শুধুমাত্র এই করিডোরের মধ্যেই। তো যাই হোক, এরকম চলতে থাকে। তবে সবচেয়ে অদ্ভুত ঘটনা ঘটে যেদিন উনি যখন এরকম গন্ধ পাওয়ার পর রাতের বেলা ঘুম থেকে উঠে বারান্দায় গিয়েছে, উনি যেটা স্পষ্ট খেয়াল করেছে সেটা হচ্ছে যে ওনার যে এল শেপের যে বারান্দাটা রয়েছে একটা পোর্শনে, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় দেখা যায় না, উনি যখন জাস্ট মোড়টা ঘুরেছে আরেকটা বারান্দার দিকে, উনি দেখতে পেয়েছে কেউ একজন বসে রয়েছে এবং খুব বিভৎস রকমের দেখতে অবস্থা। দেখে ওনার গা শিউরে ওঠে এবং গায়ে কাটা দিয়ে যায়। উনি সাথে সাথে দৌড়ে রুমের ভেতরে চলে যায়। রুমের ভেতরে চলে যাওয়ার পর যেটা হয় যে উনি কিছুক্ষণ পর সাহস সঞ্চয় করে হাতে একটা বড় মনের লাঠিও নিয়েছিলেন, রাইট, এবং লাঠিটা দেখাচ্ছে উনি যে কর্নারে লাঠিটা পড়েছিল, সেই লাঠি নিয়ে উনি বের হয় যে আসলে কি, কারণ উনি মানে যারা এখানে যারা আছে আমরা দেখতে পাচ্ছি উনি খুবই শক্ত সামর্থ্য একটা লোক, ওনার পক্ষে হয়তো তিন চারজন মানুষকে ঘায়াল করা তেমন বিষয়ই না। তারপরে উনি যায়, এবং উনি গিয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে সেখানে কোনো ধরনের কোনো কিছু দেখতে পায় না। আমাদের ডর ধারণ করার পর সবাই আমরা একসাথে সেই বারান্দায় যাব, আমরা দেখাবো যে এই বারান্দা দিয়ে কোথাও যাওয়ার মতো কোনো ধরনের কোনো লিংক নেই, মানে ইম্পসিবল, কেউ মানে বেয়েও যেতে পারবে না এরকম অবস্থা। তো একবার দুবার না এরকম ঘটনার মাঝে নাকি উনি পরপর কয়েকবার এই ঘটনা ঘটে, এবং এরপর উনি মাঝে এক মাস এই রুমে থাকা বন্ধ করে দিয়েছিলেন, এবং শেষ পর্যন্ত রুমটা ওনার খুবই পছন্দ, বিশেষ করে যে খোলা বারান্দার কথা বলেছি, ঢাকা শহরে যেটা সচরাচর পাওয়া যায় না এই জন্য উনি রুমটা ছাড়তে চায় না, এবং খুবই নিরিবিলি একটা পরিবেশ তো উনি পছন্দ করে। তো শেষ পর্যন্ত উনি বাধ্য হয়ে হুজুর ডেকে এনেছিলেন, এবং হুজুর এই ঘরটাকে নাকি বন্ধ করে দিয়ে গেছে, এবং এরপর থেকে উনি এখনো পর্যন্ত সেটা পায়নি। তবে ওনার সন্দেহ, উনি কেন জানি মনে হয় মাঝে মাঝে উনি হয়তো বা সেটার ঘ্রাণ এখনো অনুভব করে, হয়তো বা অতটা তীব্র নয়, সেজন্যই উনি আমাদেরকে আসলে ইনভাইট করেছে যে আপনারা আসুন দেখুন যে আপনারা কোনো কিছু পান কিনা, যদিও এখনো পর্যন্ত আমরা সেই ধরনের তেমন কিছু ঘ্রাণ বা কোনো কিছু পাইনি। তবে ওনার ফ্যামিলি মেম্বার যারা আছে সেই ফ্যামিলি মেম্বারদের দু একজন মেম্বার মনে হয় এই ঘটনাটা কিছুটা হলেও জানে, এবং সেজন্য অনেকে এই ফ্ল্যাটে এসে থাকতে চায় না, বিশেষ করে রাতের বেলাতে। কিন্তু উনি এখনো একাই ফ্ল্যাটে রাতের বেলা থাকে। কি বলবো, এটা অনেক খুব সাহসের একটা বিষয়। এই ছিল আজকের পথের ঘটনা এবং আমার অতিথি যারা ছিল তাদের ঘটনা। আজকের মতো সুমন এই স্পট থেকে বিদায় নেবে সবাইকে সহ, র‍্যাপ আপ করবে এই জার্নির একটা অংশ। ডর কিন্তু র‍্যাপ আপ হচ্ছে না, ঠিক পরবর্তী সেগমেন্টে আপনি শুনতে পাবেন কিন্তু ট্যারট কার্ড সেগমেন্ট। সেই ট্যারট কার্ড সেগমেন্টের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি সুমন বিদায় নিচ্ছি এবং সামনের বৃহস্পতিবার কোন একটা হান্টেড প্লেস থেকে আবারও নতুন কিছু অতিথি নিয়ে, নতুন কিছু ঘটনা নিয়ে, নতুন একটা হান্টেড প্লেসে আপনাদের সাথে কথা হবে।
তিনজনের গল্প আমরা আজকে শুনলাম, তবে এই গল্পে আমরা থাকবো না। এখান থেকে ছোট্ট একটা মোড় ঘুরে ডর একটু অন্যরকম হয়ে যাবে ঠিক রাত 12টায়। ডরের স্পেশাল রাউন্ড ট্যারট কার্ড সেগমেন্ট শুরু হবে ট্যারট কার্ড রিডার স্পেশালিস্ট রেজা ভাই উইথ মি হর্ষে কিবরিয়া ঠিক রাত 12টায়। অন্যরকম একটা উন্মাদনা, অন্যরকম একটা আলোড়ন, অন্যরকম একটা ইকুয়েশন নিয়ে আপনাকে আমন্ত্রণ জানাবো এবং আজকের এই এক ঘন্টাটি আপনাকে অন্যরকম কিছু প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দেবে। অপেক্ষা করুন মাত্র 5 মিনিট।
ডর মানে ভয়, হন্টেড বাই ব্র্যাড মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
প্রিয় শ্রোতা, সপ্তাহ ঘুরে আবারও আমরা শুরু করছি আমাদের ডরের বিশেষ সেগমেন্ট ট্যারট কার্ড স্পেশাল রাউন্ড। এবং আর জি কিপিয়া রয়েছে আপনার সঙ্গে, সভাপতি রেজা ভাইও আমার সঙ্গে রয়েছে। রেজা ভাই একটু হ্যালো বলে দেন।
আসসালামু আলাইকুম।
এবং আমার সঙ্গে আজকে, যেহেতু আমরা যে ট্যারট কার্ডের, আমরা বলতে পারি যে আমরা আজকে ট্যারট কার্ডের চতুর্থ দিন পার করছি, সেই অর্থে আমাদের সাথে গেস্ট থাকবেন, লিসনাররা থাকবেন, সেটাই স্বাভাবিক। তো আমার সঙ্গে এই মুহূর্তে 3-4 জন গেস্টকে আমরা পেয়েছি যারা স্টুডিওতে স্ট্যান্ড বাই রয়েছে, তাদেরকে প্রথমে একটু আমরা আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই স্টেপ বাই স্টেপ। আমার সামনে সরাসরি আপনি আপনার নামটা একটু বলেন তো।
আমার নাম হচ্ছে মেহেদি হাসান সাইফুল।
মেহেদি হাসান সাইফুল, কোথায় আছেন, কি করছেন?
আমি বর্তমানে নারায়ণগঞ্জে আছি, এখন হরিয়ার পাড়াতে থাকি, আর এমনিতে থাকি মিরপুরে।
মিরপুরে পেশা কিছু করছেন আপনি কোথাও?
মিউজিক, ওখানে মিউজিক নিয়ে কাজ করি।
আমাদের মোটামুটি বয়োজ্যেষ্ঠ বলতে পারবো, বয়সে আসলে আপনার তুলনায় আমরা অনেক বেশি ইয়াং। আপনি একটু আপনার পরিচয়টা দেবেন।
আমার নাম দিলীপ সরকার, শ্যামলী থেকে এসেছি।
দিলীপ সরকার, আপনি শ্যামলী থেকে?
আমি ব্যবসা করি।
জি, আপনার বর্তমানে বয়স কত যদি বলতে?
57।
57। তিনজনকে আমরা ধন্যবাদ দিব যে আপনারা এই অর্থে লাকি যে আমাদের এই যে পেজটা, বিশেষ করে রেজা ভাই আপনি বলেন, পেজটাতে আমাদের অ্যানাউন্স করার পরে রেজাল্ট কি দাঁড়িয়ে আছে?
হ্যাঁ, কেবিএম যে পেজটা ওপেন করেছে সেখান থেকে SMS আসছে 5000-এর উপরে। তো এটা কখনো সম্ভব না পক্ষে যে সবাইকে রিপ্লাই করা। সেক্ষেত্রে আমি ইজি একটা ওয়ে বের করবো, আমার সাথে কেবিএম এর কথা হয়েছে অলরেডি, তো যাতে আপনাদের সবার সাথে আমি কন্ট্যাক্ট করতে পারি, সবাইকে সলিউশন দিতে পারি, সেজন্য ইজি একটা ওয়ে বের করবো, এই জন্য একটু ওয়েট করুন।
রাইট। এবং বেশিরভাগই ওখানে প্রেম ঘটিত বিভিন্ন রকমের সমস্যা নিয়ে আপনারা লিখেছেন। ভাই, আমরা প্রথমে আপনাদেরকে একটা বিষয়ে আশ্বস্ত করতে চাই, আমরা আসলে সবার জীবনের গুরুত্বপূর্ণ প্রবলেম গুলো, সমস্যা সমাধান করতে, কারো কারো প্রেমিকা হচ্ছে না কিংবা কারো বাচ্চা কাচ্চা হচ্ছে না, ইনস্টাগ্রামে ধরনের টেক্সট পেয়েছি, কারো স্বামী ঠিক মতো কথা শুনছে না, দাবি করেছেন কিন্তু কাজ হয়নি, এইগুলো বিষয়ে আসলে আমরা সমাধান দেওয়ার জন্য আমার মনে হয় যাবে আমরা বসে।
না, আরেকটা বিষয় আমি বারবার বলবো যে ট্যারট কার্ডকে ধর্মের সাথে মিলাবেন না, বিশ্বাস করা না করা আপনাদের নিজস্ব ব্যাপার।
আমি বরং পুরো বিশ্বাসই করে না, এটাকে ফান হিসেবে, আতঙ্কের মধ্যে আছি, কাহিনীটা কি আসলে?
আমি এখানে আসার জন্য অনেকদিন ধরে ট্রাই করছি, আমি ফোন করছি কিন্তু আমাকে মানে কোনো কল করা হয়নি, তো আমি আজকে নিজে মানে উদ্ধার হয়েই।
আপনি কি এই ডরের যে স্পেশাল সেগমেন্ট ট্যারট কার্ড যেটা চলছে সেখানে গিয়ে এসেছেন নাকি অন্য কোনো প্রোগ্রামে? এখানে এসেছেন, ওকে ফাইন। আমরা বরং শুরু করি, দেখি রাজা ভাই এখানে আছেন এবং আমরা চারজন গেস্টকে আজকে স্টুডিওতে পেয়েছি। আমরা নিশ্চয়ই এই যে প্যারানর্মাল অ্যাক্টিভিটিজের মধ্যে তারা আছেন সেগুলো নিয়ে কথা বলবো, তবে তার আগে আমি মনে হয় ফেসবুক নিয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাইবো। রাজা ভাই, আমরা বেশিরভাগ টেক্সট পেয়েছি এখানে, সেটা হচ্ছে সবাই বিভিন্ন রকমের সমস্যার মধ্যে আছেন এবং সমস্যাটাকে কিভাবে বের হয়ে আসতে পারেন, এই বিষয়গুলো নিয়ে তো আমরা বোধহয় ট্যারট কার্ডে কথা বলছি না।
জি জি ভাই, আমরা ফোকাস করবো হচ্ছে প্যারানর্মাল প্রবলেমগুলোতে।
রাইট, তো আমরা সবাই শুধুমাত্র প্যারানর্মাল অ্যাক্টিভিটিজ এবং আমরা বেশ কিছু টেক্সট পড়বো এবং একই সাথে আমাকে মেইল করেছেন, আমার ওয়েবসাইটের মাধ্যমে অসংখ্য মেইল আমার কাছে এসেছে, সেখান থেকেও আমি কিছু জিনিস এখানে আজকে পড়ার জন্য নিয়ে এসেছি। আর বিশেষভাবে ধন্যবাদ জানাবো, অনুষ্ঠান চলাকালীন সময় আমরা আমাদের যেই পেজটি আমরা ওপেন করেছি ট্যারট কার্ড রাউন্ডের জন্য শুধুমাত্র, সেই পেজটিতে আপনারা কানেক্ট থাকতে পারেন। আমাদের পেজটির ঠিকানা হচ্ছে www.facebook.com/dortarot, স্পেলিংটা হচ্ছে DARTAROT। এই পেজটির অ্যাডমিন হচ্ছে রেজা ভাই নিজে এবং চেষ্টা করছেন উনি সবার সঙ্গে কথা বলার জন্য। ওকে, আমরা একটু ধারাবাহিক ভাবেই যাই। আমার সঙ্গে সামনে যিনি আছেন, নামটা যেন কি বলছিলেন?
মেহেদী হাসান সাইফুল।
মেহেদী হাসান সাইফুল, কি সমস্যা, মানে আপনি কেন আসলেন এখানে?
আমার অলৌকিক প্রবলেম আমি ভুগতেছিলাম, যেমন আমার মাঝে মাঝে মনে হয় যে আমার আশেপাশে কেউ একজন আছে, দেন আমি তাকে দেখতে পারি না, তো সব সময় মনে হয় যে আমার কানের সামনে গিয়ে কথা বলে, কিন্তু মানুষ কথা বললে কিভাবে একটু বোঝা যায়, মানে কোনো বোঝার উপায় নেই, যেটা মানুষ না ধরছি
বলে কি আপনাকে
দেন আমি বুঝতে পারি, যদি বলতে পারতাম তো আমি অ্যান্সার দিতে পারতাম।
কোনো আইডিয়া করছেন যে কি
আইডিয়া বলতে বলতে আমাকে কি যেন বলতে চাইছে, কিন্তু আমি আসলে
তাকে শুনো কি বলতে চায় তারপর উত্তর দিলে বেটার না?
না সেটা বেটার, কিন্তু কবে থেকে হয়েছে আপনার?
দুই বছর। যেখান থেকে আমি অনেক জাদু শিখছি, অনেক প্ল্যানচার করছি লাইফে, তো আমার এক ভাইয়ের কাছে আমি গিয়েছিলাম, মানে আমার এক্সাম শেষ হয়েছিল, ও বললো এক্সাম দিস কিভাবে, তো তোর এক্সাম ভালো হয় নাই, বাংলায় 53, ইংরেজিতে 52, অঙ্কে 30। আমি বললাম তুই জানো কিভাবে যে আমি এরকম রেজাল্ট পাইছি? আমি জেনে ফেলছি। কেমনে জানছো? বলো যে এটা রেজাল্টটা পাইয়া যদি ওই অ্যান্সারটা এরকম হয় পড়া আসি। হ্যাঁ কি ভাই, আমি রেজাল্ট দেওয়ার পর সেম টু সেম ও যেভাবে বলছে আমার রেজাল্টটা এইভাবে আসছে।
এক্সামটা কি ছিল?
এক্সামটা ক্লাস ফাইভে।
ক্লাস ফাইভে, আপনি কি 5-6 উঠছিলেন পরে?
না, আমি তখন রেজাল্ট খারাপ বসে উঠতে পারিনি।
আচ্ছা আচ্ছা। আপনি যদি আনকনশিয়াস থাকেন, আমি কিন্তু প্রতিবার বলছি প্রতিটা ব্যাখ্যা প্যারানর্মালি দিব আবার সাইন্টিফিকলি দিব, যাতে মানুষের মধ্যে কনফিউশন না থাকে। বিষয়টা এটা আমাদের ব্রেনের হ্যাম্পারশায়ার থেকে হয়। হ্যাঁ, আমাদের যদি ব্রেনের প্রেশার থাকে বেশি, কাজ দুই রকমের হয়, কেউ এসিতে বসে কাজ করে আর কেউ হার্ড ওয়ার্ক করে। আপনার মধ্যে হার্ড ওয়ার্ক একটু বেশি?
জি
অবশ্যই। হ্যাঁ, তো যারা হার্ড ওয়ার্ক করে তাদের ব্রেনে মানে প্রেশার কম পড়ে, মানে শারীরিক দিকে প্রেশার পড়ে, তো শারীরিক দিকে যারা প্রেশার পড়ে তারা খায় কিন্তু বেশি। সেক্ষেত্রে হয় যেটা, আমাদের ব্রেনের নার্ভগুলো দুর্বল হয়ে যায়, এই জন্য আমরা ঘুমের সময় বা একটু চন্দ্রাচ্ছন্ন সময় আমরা এরকম শব্দ শুনতে পারি, কানের মধ্যে ফিসফিস করা, চোখে আবছা আবছা দেখা, ইলিউশন টাইপের জিনিসগুলো বেশি হয়। এটা হচ্ছে সাইন্টিফিক ব্যাখ্যা। আর যদি প্যারানর্মাল ব্যাখ্যা দেয়, এই জিনিসটাকে বলে আরোয়া। আরোয়া একটা জিন জাতি, ছোট জিন জাতি, যে জিন জাতি শক্তিশালী না, দুর্বল, ওরা অনেক সময় মানুষকে ডিস্টার্ব করে। কিন্তু কানে কানে ফিসফিস যে করার বিষয়টা, যদি আপনি রাতে দেখেন বা ঘুমানোর সময় দেখেন,
ঘুমানোর সময়
ঘুমাতে বিছানায় শুতে গেছেন তখন শুনতেছেন, সেক্ষেত্রে ওই আরোয়া নামে জিন যেটা একটা দল থাকে কানের মধ্যে, তারা ফিসফিস করে, ফিসফিস করে, তারা তাদের ভাষায় কথা বলে, আপনাকে কিছু বলতে যায় বা আপনি এমন কোনো কাজ করছেন যেটা তাদের প্রবলেম হয়েছে। তারা আরোয়া না হয় যদি ফ্রিজ হতো আপনার অলরেডি কিছুটা ক্ষতি করতো, তো ক্ষতি যেহেতু হচ্ছে না শুধু ফিসফিস হচ্ছে, এটা একটা জিনের কাজ যদি প্যারানর্মাল ধরা হয়।
আমি কিন্তু বারবারই একটা কথা বলবো লিসনারদেরকে, দেখুন এটা কিন্তু বৈজ্ঞানিক বলে ডাক্তার প্রেসক্রিপশন জাতীয় কোনো কিছু না, জাস্ট টেক ইট ফান বারবারই বলছি আমরা, সেটা হচ্ছে যে এখানে যারা আসছেন তারা এক ধরনের বিলিভ নিয়ে আসছেন এবং সেই বিলিভের জায়গাটি থেকে, ইনফ্যাক্ট অবশ্যই আমি বলবো যে গ্রেট বিলিভার হচ্ছেন এখানে রেজা ভাই, কারণ তিনি এটা নিয়ে স্টাডি করেন, আর যারা এটা নিয়ে বিলিভ করবেন না তাদের সেই বিলিভের প্রতি আমাদের রেসপেক্ট আছে। ক্ষেত্রে নিয়ে কোশ্চেন অ্যারাইজ করা, ডিবেট করা, এগুলোর কোনো প্রয়োজন নাই, কারণ সেই জায়গাটা থেকে আমরা আগেই একটা কশন বা সংবিধিবদ্ধ সতর্কীকরণ যেটাকে বলে আমরা বলে দিয়েছি যে উই আর নট ডিলিং উইথ দ্যাট কাইন্ড অফ লজিক্যাল thing in our show. So, একেবারেই এটাকে ফান হিসেবে নেন, ফাইন। আপনি আরেকটা কি বলেন, আপনি রেগুলার একই স্বপ্ন দেখেন,
স্বপ্নটা কেমন দেখেন, কি স্বপ্ন দেখেন? স্বপ্নটা এরকম যে আমার মনে হচ্ছে যে আমি নদীর দিকে চলে যাচ্ছি রাতে, তো আমার আমি দেখছি যে আমাকে নদীতে নামিয়ে মাঝখানে নিয়ে হাবুডুবু খাওয়াই যাচ্ছে, এরকম একটা অবস্থা।
একই স্বপ্ন,
একই স্বপ্ন রেগুলার দেখলাম।
কোন সময় দেখেন?
এটা ফজরের আজানের ম্যাক্সিমাম আধা ঘন্টা আগে হবে।
আমি কিভাবে বুঝলেন যে আজানের আগে দেখেন?
আমার যখন ঘুম ভাঙে তখন আমি দেখি যে আধা ঘন্টা পর আজান দিচ্ছে, এরপর আর ঘুম হয় না।
যদি পানি নিয়ে স্বপ্ন দেখেন, পানিতে আপনাকে ডুবাচ্ছে বা আকাশ থেকে পড়ে যাচ্ছে, এই ধরনের স্বপ্ন হচ্ছে শারীরিক অসুখের জন্য স্বপ্ন। আপনার শরীরে অসুখ অলরেডি আছে, যদি আপনি চেক আপ করেন, ভালো করে শরীর চেক আপ করেন, আপনার অসংখ্য রোগ বের হবে। বডি ফুল চেক আপ করেন, পানিতে চুবা, আকাশ থেকে পড়ে যাওয়া, পাহাড় থেকে পড়ে যাওয়া, ফল হওয়া, এগুলো একটা বিরাট অসুখের একটা লক্ষণ। তো আমরা আপনাকে সাইন সুন্দর চেক করেন, পুরো বডি চেক করেন। আর যদি স্বপ্নের মধ্যে কোনো ঘটনা ঘটে যেত, স্বপ্ন দেখছেন, উঠে দেখলেন আপনার কোনো ক্ষতি হয়ে গেছে বা কাচের দাগ বা ঘরে কোনো কিছু ভেঙে গেছে, সেক্ষেত্রে আমি অন্য কথা বলতাম যে তোমার এটা হচ্ছে না, শুধুমাত্র স্বপ্ন দেখে, শুধু ব্যাখ্যা আমি দিলাম আপনাকে।
তো রাজা ভাই, প্যারানর্মাল বলতে গেলে আমি কিছুদিন আগে আমাদের মানে লিফ্ট দিয়ে যখন 14 তলা উঠি, তো আমার মনে হলো যে আমার কাঁধে কেউ হাত দিল, কিন্তু আমি পিছিয়ে তাকিয়ে দেখলাম কেউ নেই। পরে আমি সাথে সাথে বেরিয়ে যাই, কিন্তু এটার আধো কোনো ব্যাখ্যা পাইনি। এবং মাঝে মাঝে হতো হাত দেওয়া অবস্থা,
এই জিনিসটা হতো সবসময়।
হেঁটে যাচ্ছি মনে হচ্ছে পিছনে কেউ আছে, যাদের মনে হচ্ছে পিছনে কেউ আছে, এটা ব্রেনে গিয়ে একটা এফেক্ট করবে যেটা আপনার হয় নাই। আমি বুঝতাম, আপনার কথা দিয়ে বুঝতাম, যখনই আপনি পিছনে কেউ থাকবে আপনি চোখে ঝাপসা দেখবেন, যেহেতু আপনি ঝাপসা দেখেন নাই, বলেন না যে রিস থেকে বেরোয় আমি ঝাপসা দেখছি।
পরিস্থিতিকে আমরা হেসে হেসে বারবার হালকা করছি, যদি আমরা বলছি ডর মানে ভয়। ফাইন, আপনার আপনার কি প্রবলেম বলেন আমাদের এখানে।
আমার ফার্স্ট 2013 ঘটনাটা বলবো, সেটা হচ্ছে আমি কক্সবাজার গিয়েছিলাম, আমার বড় ভাই ওখানে জব করতেন। সাধারণত কক্সবাজার বিচের পরে কোনো বাড়ি ভাড়া পাওয়া যায় না, এই জন্য ভাই একটা হোটেলের একটা রুমকে বাড়ি ভাড়া হিসেবে নিয়েছিলেন। তো ওইখানে যখন আমি বেড়াতে যাই, ভাইয়ের দুটো রুম, একটা রুমে ভাই থাকেন আর একটা রুমে আমি থাকি। তার কারণ হচ্ছে আমি সবসময় একা থাকতে পছন্দ করি, অন্ধকার পছন্দ করি, একা ভালো লাগে, একা সবসময় নিরাপদ।
খুব ন্যাচারাল রিজন নাকি?
আমি একা খুব পছন্দ করি।
ভাই আমি তো কোশ্চেন করছি আমার মতো করে, আপনি
আমি বুঝতেছি কি আমাকে গলা চেপে ধরছে। আমি অনেকে চিৎকার করতেছি বাট আমার গলা থেকে শব্দটা বের হচ্ছে না, কিন্তু আমি কষ্ট পাচ্ছি এবং ভাবতেছি বাম হাতের গলাটা চেপে ধরছে এবং ডান হাত দিয়ে একটা রাম দাঁতে কূপ পাচ্ছে আমাকে অনেক জোরে। তো হঠাৎ করে আমার আমি তার হাত তো ছাড়াই ফেলতে পারছি, বাম হাত দিয়ে ছাড়াই ফেলতে পারলে তাকে দেখি কেউ নাই। তো আমি উঠতে পারতেছি না, আমি বিছানা থেকে শুয়ে আছি, উঠতে পারতেছি না, খুব কষ্ট হচ্ছে আমার। আমি গলায় হাত দিয়ে বুঝতেছি আমার খুব ব্যথা লাগতেছে। তো চিৎকার যখন করলাম তখন আমার রুমের দরজাটা খোলা ছিল, পর্দা দেওয়া ছিল, অন্য রুম থেকে ভাই আসছে, ভাই এসে বলছে মেয়েদের কি হয়েছে কি হয়েছে। তো আমি হাতের দাগ ছিল, আঙ্গুলের ছাপ্পা ছিল, লাল হয়ে গেছিল গলা সব এবং নাক দিয়ে রক্ত পড়তে ছিল দুই নাক দিয়ে। তো তখন আমি বলছি আমি এরকম দেখছি, তখন ভাইয়া খুব কেঁদে ফেলছে, আমাকে জড়াই ধরেছে বুকের মধ্যে, জড়াই ধরে সে কাঁদছে।
কতদিন আগের ঘটনা?
2013 সালে
ঘটনা। এই ঘটনা কি পরবর্তীতে আপনার আরো ঘটেছে?
ওর পরবর্তীতে আমাকে আরো অনুভব ভয় দেখানো হয়েছে আমার রুমেই, সেটা 2014 সালে। সেটা কি 2014 সালে? তখন শীতকাল ছিল, তো লেপের মধ্যে শুয়ে আছে। আমাদের স্বভাব হচ্ছে আমি খাটের যেখানে এক সাইডে শুই, মাঝখানে সর অভ্যাস নাই, আর আমার অভ্যাস হচ্ছে হয় ডান সাইডে কাছে শোয়াবো না সোজা হয়ে শুবো। যদি রাতে প্রায় 12টার সময় সোজা শুই, তো সকালবেলায় সোজা অবস্থায় ঘুম থেকে উঠবো। তো আমার বাড়ি হচ্ছে যে আমাদের বারান্দাটায় আলো জ্বলে, আমার পাটা যে এদিকে সেদিকে ঠায় গেলাস আছে নীল কালারের, তো বাড়ি থেকে আলোটা যদি ভিতরে আসে আর কোনো মানুষ যদি আমাদের এদিকে মুখ করে থাকে, তার মুখটা দেখা যায় না, শ্যাডো দেখা যায়। তো হঠাৎ করে ঘুমে আসি, তখন 2:30 বা 3 হবে ধারণা। তো আমার লেপের মধ্যে থেকে পা দিয়ে টেনে ধরছে, আমার অনেকটা টান দিয়েছে, টান দিলে উঠে বসতেই আমি তাকে দেখি আমার সামনে একজন মানুষ, তার মুখটা দেখতে পাচ্ছি না, পুরোটাই অন্ধকার কালো, তার চুলটা অনেক লম্বা লম্বা, আমি চিৎকার করতেছি অনেকক্ষণ থেকে, বাট আমার শব্দটা কেউ, আমি ভাবতেছি যে আমার বাবা মাকে শুনতে পাচ্ছে না, তাহলে তারা কেন আসতেছে না, আমি খুব ভয় পাচ্ছি, অনেক কাঁদতেছি। তাই অনেকক্ষণ চিৎকার করছি, করার পরে যখন আমি ভাবলাম চোখ বন্ধ করবো, আমি চোখ বন্ধ না করে ভয় পাচ্ছি, তখন সে তাকিয়ে আছে আমাদেরকে, আমি বসে আছি তার সামনে, চোখ বন্ধ করলাম, কখন যে আমার শব্দটা আমার বাবা মায়ের কানে পৌঁছেছে আমি জানি না। আমার মনে হয় এটা হতে পারে যে আমি চোখ বন্ধ করার হয়তো এক বা দুই সেকেন্ড পর চোখটা খুলছি, এর মধ্যে আমার শব্দটা বাবা মায়ের কানে চলে গেছে, তারা অলরেডি চলে আসছে। তা আমি যখন ভাবলাম চোখটা খোলার সঙ্গে সঙ্গে রওনা করতে আসলো, আমি সেটা বুঝতে পারি নাই, সে ধাক্কাতে মেহেদি জলে খুলে জলে হলো, আমার কান্না অলরেডি সবাই শুনতে পাইছে তখন। তো আমি জলে খুললাম, জলে খুললাম, মাকে বলতেছি মা আমার এরকম দেখছে, আমার সামনে এরকম বসে আছে, আমার পা ধরে টান দিছে, তো মা আমাকে জলে নিয়ে খুব কান্নাকাটি করতেছে, তো বলছেন তুমি দেখো নাই, তুমি স্বপ্ন দেখছো।
এইগুলো নিয়ে আপনার ফ্যামিলি কোনো সময় কোথাও নিয়ে যায়নি কিওর করার জন্য কারো কাছ থেকে বা কোনো?
এই ব্যাপারটা প্রথমেই তাদের মাথায় ঢোকে নাই, কারণ তার ব্যাপারটাকে গুরুত্ব হয়ে যায় নাই, এটা ফার্স্ট গেল। সেখানে ওরকম আরেকদিন আমি ডান দিয়ে কাছে ঘুমায় আছে, আমার থেকে চারপাশের দূরে একটা শ্যাডো দাঁড়ায় আছে, আমি দেখতেছি সে দাঁড়ায় আছে, মাথাটা নিচু করে, কারণ সে এত লম্বা, তার মাথা তার ছাদের সঙ্গে বেঁধে গেছে, সে দাঁড়াতে পারছে না, নিচু হয়ে আছে মাথাটা। তারপরে আমি ভাবছি চোখ বন্ধ করবো, নাহলে ভয় পাচ্ছি, কারণ আগের দিনের অভিজ্ঞতা হতে পারে, চোখ বন্ধ করে দাঁড়ালাম, বুঝলাম না।
আচ্ছা, আপনার প্রথম যে ঘটনাটা সেটা কি বর্ষাকালের দিকে ছিল?
হ্যাঁ, ওটা হচ্ছে তখন কক্সবাজারে গেছিলাম, তখন বর্ষাকাল ছিল।
আচ্ছা, এখানে সাইন্টিফিক ব্যাখ্যা আছে, যদি বলেন
সাইন্টিফিক
ব্যাখ্যা হচ্ছে আমাদের হাত বা ফুসফুস লিভার গুলো তো বড় দিয়ে থাকে, আমাদের ঘুমের কারণে আমরা যখন ঘুমাই যাই তখন কিন্তু আমাদের সেন্স থাকে না, কিন্তু আমাদের ঘুমে একটু উলট পলট হয়, আমাদের বাম হাত বা ডান হাত যদি বুকের মধ্যে চাপ পড়ে তখন হার্টের স্পন্দনটা কমে যায়, ব্লাড ফ্লোটা কমে যায়, সেক্ষেত্রে অক্সিজেনের মাত্রা একদমই কমে যায় হার্টে এবং ব্রেনের নার্ভ গুলাতে, তখনই আমরা এইসব জিনিস দেখি। আর আপনি যে হাতের কথাটা বলছেন, আপনি আপনার নিজের হাত দিয়ে নিজের গলায় ধরছেন অটোমেটিক্যালি, হ্যাঁ এটা সম্ভব না, যেহেতু আপনি দেখেন না বাসায় কোনো ক্যামেরা ছিল না, কিছু জানেন না, কে ধরছে, এটা সাইন্টিফিক ব্যাখ্যা। আপনি যখন আপনার সেন্স থাকবে না, আপনি অনেক যদি স্বপ্ন দেখবেন, তখন আপনার হাতটা আপনার শত্রু হবে। আমাদের বডি এবং মাইন্ড একসাথে কাজ করে না, আমি আপনাকে দেখাবো, যেহেতু এইটাতে দেখার অপশন নাই, আমি বলে দিব সবাই প্র্যাকটিস করুন বাসায় বসে, এটা সাইন্টিফিক ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে জানালা দিয়ে আমাদেরকে শয়তান বলেন, ভূত প্রেত বিভিন্ন নামে আমরা ডাকি, তারা আমাদেরকে দেখে, এটা প্রতিটা ধর্মের বইতে আছে যে আমাদের সাথে ভালো এবং খারাপ দুটো জিনিস থাকে, তারা আমাদেরকে অনেকক্ষণ ধরে ফলো করে, আমরা যখন ঘুমাতে যাই বা শুতে যাই যদি জানলার দিকে তাকিয়ে দেখেন মধ্যরাতে রাত তিনটার দিকে, সবচেয়ে খারাপ জিনিসগুলো আকাশে বের হয় তিনটার দিকে, দেখলে তিনটায়, সেই সব সময় দেখবেন জানলার দিকে তাকিয়ে দেখবেন, যদি ঘরের ডিমলে তুমি সবকিছু হাত থাকে, অনেকেই দেখবেন একটা শ্যাডো দেখা যাচ্ছে, অনেকেই খেয়াল করবেন জানালায় শ্যাডো। আপনি কিরকম দেখতেন?
আমি আমার লাইফে ফার্স্ট যেটা শুরু হয়েছে ক্লাস ওয়ানে থাকতে, একটু যদি বলতে, যে আমরা শহরে একটা জায়গায় ভাড়া থাকতাম, তো এখন অনেক জায়গায় দেখা যায় যে গ্রামের দিকে পালঙ্গগুলো একটু উঁচু হয়, তো আমাদের পালঙ্গটা উঁচু ছিল আর ওই বাসার জানালাটা ছিল পালঙ্গের সামনে, তো একটু নিচু জানালাটা, আমি দুদিন দেখছি, আমি ডান দিয়ে কাছে ঘুমোতে অভ্যাস প্রথমে বলছি, দেখতাম যে একটা ছোট বাচ্চা, সে দেড় বা দুই বছর বয়স হবে, সে জানালা দিয়ে আমাদেরকে দাঁড়িয়ে থাকতো, আমার ডিস্টেন্সটা দুই মিটারের বেশি হবে না,
ওকে
দাঁড়িয়ে থাকতো, আমি বুঝতাম যে এত ছোট বাচ্চা সে হয়তো বা দাঁড়াতে পারতেছে না, বুঝলে জানালা ধরে দেওয়ার চেষ্টা করতেছে, তো তারা থাকতো পুরোটাই শ্যাডো ছোট, তো আমি ওটা দেখে ছোট ছিলাম ক্লাস ওয়ানে পড়তাম বাচ্চা, আমি তাই ভয়তে আমি কাঁথার মধ্যে লুকিয়ে থাকতাম।
এই যে শ্যাডো কথা বললাম, এই শ্যাডো যে দেখতেন আপনারা, প্রথম কথাটা হচ্ছে জিনদের কোনো ছায়া হয় না, ভয় দেখায় যদি পিছন দিয়ে হাত দেওয়া, পিছনে ফিল করা বা অনেক কিছু আমরা দেখি অনেক সময়, কিন্তু আবার তাকে দেখি নাই। গত বছর বলছিলাম জিনরা আমাদেরকে তাদের চেয়ে ছোট দেখে, অনেক ক্ষুদ্র দেখে, আমাদেরকে তারা বড় দেখে, সেই জন্য ওরাও কিন্তু ভয় পায়। এখন রেডিওর মাধ্যমে মানুষের লিসেনার যারা আছে সেক্ষেত্রে কিন্তু জিনদের সাহস আসতে বাড়বে, এটা কিন্তু আমি কথাটা বলতেছি, আপনারা আপনাদের মানে জন্মগ্রন্থতে পড়ে দেখবেন, ভিলাই নিবেন কথাগুলো, আমার কথাগুলো সত্য। তো জিনদের সাহস আমরাই কিন্তু বাড়াই দিচ্ছি, শয়তান বলেন, পিচাস বলেন, প্রেতাত্মা বলেন, সবই কিন্তু জিনের রূপ। তো আপনার দেশে বাড়ি কি নর্থ বেঙ্গলের দিকে?
দক্ষিণবঙ্গ, যশোর।
যশোরের দিকে? আচ্ছা, তো যশোরের ক্ষেত্রে ইন্ডিয়ার বর্ডার এলাকা আছে, এখানে অনেক গাছ
আছে,
হ্যাঁ, যেসব জায়গায় যেমন আমরা শুনি যে জিনে ধরা রোগী ঢাকাতে কম, গ্রামের দেশে বেশি, এর কারণ কি? কারণ হচ্ছে পাশে গ্রাম থাকে, গাছপালা থাকে, এগুলো থেকে আসে, তারা কিন্তু বাসস্থান এসব দিকে। তো আপনার যে শ্যাডোর যে বিষয়টা, এটা আমরা অনেকেই লক্ষ্য করি, রাত্রিবেলা যদি ঘুমের মধ্যে দেখে হঠাৎ করে তাকায় দেখে, অনেকে দেখবে শ্যাডোটা, এই বিষয়টা আমাদের মস্তিষ্কে ঢুকে গেছে পিচ্ছিকা থেকে, ছোটবেলা থেকে, বাচ্চা যখন মারা ঘুম পাড়ায়, মারা বলে দেয় যে বাবু তুমি তাড়াতাড়ি ঘুমাও নাহলে কিন্তু ভূত আসবে, তখন থেকে আমাদের ব্রেনে এগুলো ঢুকে গেছে অলরেডি। হ্যাঁ, এখন ভূত থাকুক বা না থাকুক আমরা কিন্তু ভয় পাই, নাম শুনলেই ভয় পাই, অনেকে ভয় পায়। তো এই হচ্ছে
আমাদের ঘুমানোর যারা দেরিতে ঘুমায় তাদের এই প্রবলেম গুলো বেশি হবে। যারা 12টার মধ্যে ঘুমায় যায় সমস্যাগুলো কম হবে, যারা রাত জাগে ধরেন 1টা 2টা 3টা 4টা পর্যন্ত জাগে তাদের এই প্রবলেমগুলো সবচেয়ে বেশি হবে। এগুলা সলিউশন আছে, বলছিলাম সলিউশন দিতে হলে আমাকে পাউডার লাগবে, বলছিলাম ময়দা লাগবে,
পাউডার মানে
পাউডার আমাদের আমাদেরকে মাখি গায়ে মাখি পাউডার, এই পাউডার লাগবে। সলিউশন এক একটা এক রকম। হ্যাঁ, এই সলিউশন গুলা কি আমি রেডিওতে বলবো কি
না? না, অফকোর্স নট, বিকজ আমরা সলিউশনের জায়গাটা থেকে আমরা ওকে পার্সোনালি বলতে পারি যে এটা আপনি করতে পারেন, ওটা করতে পারেন, কিন্তু সলিউশনের জায়গা থেকে আপনি যদি এরকম কোনো কিছু বলেন সেটা গ্রামে গঞ্জে সব জায়গায় লোকজন পাউডার মেখে বসে রাতেরবেলা বসে আছে জানলার পাশে,
পাউডারে কি করতে হবে কি করতে হবে
এক একজনের পাউডার মাখার ব্যাপার এক কেউ হয়তো, এবং অবশ্যই এখানে যদি আমাদেরকে পাউডার কোম্পানি কোনো স্পন্সর দেয় সেক্ষেত্রে আমরা পাউডারের ওই ওই পাউডারের পক্ষ থেকে বলে দিতে পারি। নো, আমরা এটা আসলে করবো না এই কারণে যে অনেকে হচ্ছে সরল বিশ্বাসে সেটা প্র্যাকটিস করা শুরু করে দেবে। আসলে ওর যে সমস্যাটা সেটা ও যদি কাউন্সিলিং নেয় এটা দেখার কাছ থেকে ইনফ্যাক্ট ও নিবে সেটা একটা ইন জেনারেল ব্যাখ্যা দিচ্ছে সেটা সবার জন্য উপকারী, কিন্তু ও যদি পার্সোনালি কোনো সাজেশন দিতে চায় সেটা আপনি শোর ব্রেকে কিংবা আপনি শোর পরে ওকে বলে দিতে পারেন।
আপনার হাতের কিছু বিষয় আছে, আপনাকে যদি কেউ আপনার ফ্যামিলির কোনো মানুষ ফ্যামিলির আপনার ফ্যামিলি মনে করেন ভালো দিকে আগাচ্ছে বা আপনার চাচার ফ্যামিলি বা কোনো ফ্যামিলি মেম্বার আপনাকে ক্ষতি করতে চাচ্ছে আপনার ধ্বংস হয়ে যান, সেক্ষেত্রে আমি বলে দেবে সাইন থাকবে, হাতে সাইন থাকবে, গলায় সাইন থাকবে, পায়ে সাইন থাকবে, সাইন গুলো দেখলে বুঝবো যেহেতু আপনি আমার কাছে একটু ঘুরে বসছেন আমি শোর পরে দেখাই দেবো আপনাকে, সেক্ষেত্রে আমি বুঝবো যে আপনার উপর কোনো ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে কিনা। যেহেতু আমরা জানি যে আমাদের মহানবী ইসলামকেও তাবিজ করা হয়েছিল, ওনার তুলনায় আমরা কিছুই না, ওনাকে যদি তাবিজ এফেক্ট করতে পারে আমরা তো অবশ্যই
ব্ল্যাক ম্যাজিকের এক্সিস্টেন্স আছে এটা তো রিলিজিয়ন স্বীকার করে নেওয়া হয়েছে। আমরা এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিব প্রিয় শ্রোতা, আপনারা সবাই শুনছেন ডরের স্পেশাল সেগমেন্ট ট্যারট কার্ড স্পেশাল রাউন্ড, এবং এই রাউন্ডে রেজা ভাই আছে। আজকে স্টুডিওতে আমরা চারজন গেস্টকে পেয়েছি, দুজনের কথা আমরা অলরেডি শুনে ফেলেছি, আরো দুজন আছে, আমরা ফিরবো একটু পরে। তার আগে আপনাদেরকে বলতে চাই যদি আপনারা আমাদের সঙ্গে কানেক্ট হতে চান, যদি আপনারা স্টুডিওতে আসতে চান, এই আসরে অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এছাড়া যদি আপনি ফেসবুকের মাধ্যমে কানেক্ট হতে চান, দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে। ফেসবুকের ঠিকানাটা হচ্ছে www.facebook.com/DAARTAROT। আমি আবার স্পেলিংটা বলছি DAARTAROT। এই পেজটির অ্যাডমিন হচ্ছে রেজা ভাই নিজে, উনি আপনাদের সাথে কারো কারোর সাথে কথা বলেন ওখানে। যদি স্পেশালি আপনার যে নিয়মকানুনটা দেওয়া আছে ওই নিয়মকানুনটা পড়ে যদি আপনি আমাদেরকে ইনবক্সে টেক্সট পাঠান, স্ট্যাটাসে কমেন্টস করবেন না, পরিচয় দেবেন না, ইনবক্সে যদি সমস্যাটা লিখে পাঠান আমরা চেষ্টা করি আপনার সঙ্গে যোগাযোগ করবার জন্য। আমরা ঠিক 4 মিনিট পর আবারও ফিরছি। চার মিনিট পর প্রিয় শ্রোতা আরো একবার আমন্ত্রণ, আপনারা শুনছেন দর হন্টেড বাই প্রাইম মিনিস্টার ম্যাঙ্গো ক্যান্ডিজ স্পেশাল সেগমেন্টে ট্যারট কার্ড রাউন্ড লিড বাই রেজা, এবং সঙ্গে আছি আমি আর জি কিবরিয়া। আমার এই অনুষ্ঠানের নতুন যে সেগমেন্টটি সেটা আসলে স্পেশালি আমার কিউরিওসিটি এবং রেজা ভাইয়ের সঙ্গে আমার পরিচয় সেখান থেকেই, সে স্টোরি আমরা গত 3 পর্বে বলেছি এবং এটাকে আরো বেশি এক্সেল আমরা করতে চাই আমাদের লিসনারদের মধ্যে। আমরা যে রেসপন্স আপনাদের কাছ থেকে পেয়েছি সেই রেসপন্সের বেসিসে আমরা যদি শুধুমাত্র ওই রেসপন্সের জায়গাটার ফ্রেমে থেকে আমরা যদি শোটা করি তাহলে যতগুলো গেস্ট এখানে আসতে চেয়েছেন আপনার লিসনার সেটাতে মোটামুটি আগামী 10 বছর শো করা যাবে, কিন্তু আমরা আসলে সেভাবে থাকতে চাই না। আমরা চাই আপনারা কন্টিনিউয়াস বেসিসে আমাদেরকে নক করেন এবং যেভাবে নিয়মকানুন বলা আছে সেভাবে আপনারা আমাদেরকে ফেসবুকে লিখে পাঠান। ওকে রেজা ভাই, আমরা একটা বিষয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাইবো। একটু আগে আপনি শো যখন শুরু হয় তখন বলতে চাচ্ছিলেন, এবং এটা নিয়ে আমি বেশ কিছু স্ট্যাটাসও পেয়েছি আমাদের ফ্রেন্ডদের মধ্যে থেকে, সেটা হচ্ছে আপনি বোধহয় কোনো একটা সময় আয়না দেখা নিয়ে কিছু একটা বলে থাকলেন।
হ্যাঁ, চাঁদের যে বিষয়টা, চাঁদের নিজস্ব কোনো আলো নেই এটা আমরা এখন জানি, 1400 বছর আগে থেকে আমরা জানি চাঁদের নিজস্ব কোনো আলো নেই, চাঁদের আলোটা হচ্ছে ধার করা। চাঁদের যে গ্রহণ লাগে দেখবেন মুরব্বীরা বলে যে অমাবস্যা হবে তখন বাসার যে খাবার দাবার গুলোকে ঢেকে রাখো, কেন বলা হয় ঢেকে রাখতে, এর সাইন্টিফিক ব্যাখ্যা হচ্ছে ব্যাকটেরিয়া। যখন চাঁদের মধ্যে গ্রহণ লাগে বাতাসের মধ্যে ব্যাকটেরিয়াটা বেড়ে যায়, সাইন্টিফিক ব্যাখ্যা। আর যদি আমি প্যারানর্মাল ব্যাখ্যা দিই সেটা হলো চাঁদের গ্রহণ বা চাঁদের অমাবস্যা বা পূর্ণিমা যেটাই হোক এই দুইটা সময় খুবই ইম্পর্টেন্ট, কারণ যারা ব্ল্যাক ম্যাজিক করে যারা ভুডু ডল করে বা যারা মানুষকে তাবিজ কবজ করে তারা এই দুইটা দিনকে বেছে নেয়।
ওকে,
তো এখন মনে করেন একটা লোক সে তাবিজ করলো একটা মেয়েকে, সে চাচ্ছে যে মেয়েটা তারপরে উইক হোক, দুর্বল হোক, এই শয়তানকে দিয়ে এগুলো পাঠানো হয়, পাঠালো তুমি অমুকদেরকে এই জিনিসটা দিয়ে আসো, শরীরে লাগিয়ে দিয়ে আসো। সেক্ষেত্রে তখন হয় যেটা, পূর্ণিমার সময় বা অমাবস্যার সময় জিন যখন বা শয়তান যখন যায় তাবিজটা নিয়ে বা কোনো একটা কিছু নিয়ে যে অন্য কাউকে শরীরে লাগিয়ে দিবে, সেক্ষেত্রে তার দৃষ্টিভ্রম হয়, সে ভুল করে অন্য কারো শরীরে লাগিয়ে দিতে পারে। এই জন্য সবসময় বলা হয়, মুরব্বীরা বলে যে পূর্ণিমা অমাবস্যা ছাড়াও রাতের বেলা আয়না দেখা, মাথা ছাড়ানো এগুলো ঠিক না। কেন ঠিক না সেটা বলি, যারা লিসনাররা আছেন তারা যে কোনো বই হাতে নেন, পাশে যে পত্রিকা আছে, নিউজ পেপার, বই, যে কোনো কিছু নিয়ে আয়নার সামনে ধরেন, সেটা উল্টা দিক আসবে, প্রতিবিম্ব আসবে। প্রতিবিম্বটা কিন্তু তাহলে ওই লেখাটা যে উল্টা দিক, তো আমরা জানি ব্ল্যাক ম্যাজিক করা হয় আরবি অক্ষরকে উল্টিয়ে, বা গীতা ভগবত গীতা যেটা আছে, যা হিন্দুরাও কিন্তু তাবিজ করে এই গীতার লেখাটা উল্টিয়ে। তো ঠিক আয়নাটা ঠিক একই কাজ করে, আয়নাটাও ঠিক লেখাটাকে উল্টে দিচ্ছে। আপনি যদি কোরআন শরীফের একটা অক্ষর ধরেন আয়নার সামনে, ঠিক উল্টে যাবে লেখাটা, সেটা দিয়ে তাবিজ করা হয়। তো আমরা যে ফেসটা আমরা আয়নাতে দেখতেছি, ফেসটা কার? ফেসটা আমার উল্টানো ফেস, আমার ফেস কিন্তু উল্টানো। এটা দিয়ে অনেক কিছু করা যায়। এবং জিনরা মানুষকে ধরে দুটো সময়, আমরা স্বপ্ন দেখি তখন, আর যখন আয়না দেখি তখন। সবাইকে তো ধরে না, যাদেরকে ধরে তারাই তো ভুক্তভোগী। এই যে আমার 5,000 উপরে মেসেজ আসছে, বাংলাদেশে 16 কোটি মানুষের মধ্যে মাত্র 5,000 মেসেজ, আরো মেসেজ আসবে, এরা কিন্তু ভুক্তভোগী। কখন কার কি হয় কেউ জানে না, সেক্ষেত্রে বারণ করা হয় রাতের বেলা আয়না দেখা নিষেধ।
কুসংস্কার
বলা হয়। তো এটাই বলবো আমি, যে ছবিটা আপনি আয়না দেখতেছেন সেটা আপনার হলো সেটা উল্টা ছবি। এই উল্টা ছবি অনেক কিছু মিন করে। যেহেতু আজকে সময় কম, আমাকে আরো কথা বলতে হবে জিনিসের বিষয়ে অনেক কিছু, সেটা আমি স্টেপ বাই স্টেপ বলে যাবো।
ওকে, তো ব্যাখ্যাটা এরকমই ছিল। এবং আপনাদের বারবারই একটা কথা বলি আমরা, দিস ইজ নট 100% বিলিভ করতে হবে সেরকম জোর দিয়ে বলা কথা, আমরা এভাবে বিশ্বাস করছি। বাট ইউ হ্যাভ ফুল লিবার্টি টু আনবিলিভ, মানে এটাকে অবিশ্বাস করার পুরো স্বাধীনতা আপনার আছে। আপনার কাছে আসি, আমাদের অনুষ্ঠানে মুরব্বী বলা চলে, আপনি 57 ইয়ার্স এজ, ইয়াং ম্যান, আমি বলবো ওল্ড না, আপনার নামটা একবার বলবো।
আমার নাম দিলীপ সরকার।
দিলীপ সরকার জি, আপনি রেজা ভাইয়ের কাছে এসেছিলেন এবং আপনি সেই সকাল থেকে বসে আছেন আমাদের এই অনুষ্ঠানের জন্য, কি বিষয়ে কথা বলছেন?
আমার বাবার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা দিয়ে শুরু করি।
জি,
66-67 সালের ঘটনা বা তার একটু আগের ঘটনা।
ওকে,
গোয়ালন্দ সাব ডিভিশন, এখন যেটা রাজবাড়ির জেলা।
জি,
আমার বাবা একটা চাকরি করতেন। আমার তৃতীয় ভাই যখন হয় তার 3-4 দিন পরে আমাদের বাসাটা ছিল এল শেফের, দুটা রুম ছিল, বেডরুম, পাশে রান্নাঘর, তার পাশে টয়লেট ছিল। তো রাতে অনুমানিক 12টা-1টা বা তার উপরে হইতে পারে, আমার বাবা, যেহেতু আমার ছোট ভাই হয়েছে সেহেতু সে আলাদা ঘরে ঘুমাইছে, সে টয়লেটে গেছেন। এটা ছিল পূর্ণিমা, দরজা খোলা, হঠাৎ করে তার খেয়াল হয়েছে যে পিলারের উপরে কে জানি বসে আছে কুকুরের মতো, একটা জীব বের হয়ে আছে এবং চোখ গুলা বেশ বড় বড় জলজল করতে। তখন সেটা অনেক চিন্তা করলো যে কি হইতে পারে, এত রাতে বানর বা কুকুর বা এই ধরনের কিছু একটা। তো তার ভয়ে মনে হয় পেয়েছেন উনি, তারপরে উনি উঠতেন। আমার বাবা বেশ লম্বা চওড়া এবং শক্তিশালী ছিলেন, এখন তো ইলেকট্রিসিটি যায় নাই ওখানে, কাঠে দিয়েছিল চুলা জ্বালানোর জন্য। ওখান থেকে একটা লাঠি সে নেয়, সেটাকে খুব জোরের সাথে চিৎকার দিয়ে ওটাকে মারতে যায়। তখন সেটা বেশ একটা লম্বা কুকুরের মতো হয়ে জিভ বের করতে করতে সে আস্তে 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 তাকে তাড়ায় নিয়ে আমাদের যে বাউন্ডারি ছিল ওটা বের করে দিয়ে আসে। আসার পর সে কাউকে কিছু বলেনি। সকালবেলা সে আমার নানিকে বলতেছে যে এই ব্যাপার হচ্ছে, আমার শরীরে কি এরকম পিছলা পিছলা লাগতেছে। তারপরে তাকে নিয়ে যাওয়া হয় অনেক জায়গায়, বললো যে সে একটা জিন বা এই ধরনের কিছু একটা হয়েছিল। তারপর সে আস্তে আস্তে শুকাইতে শুরু করে, তারপরে অনেক তাবিজ কবজ করার পরে সে সুস্থ হয়।
আপনারা যা রাতের বেলা ড্রাইভ করেন, গাড়ি চালান বা রাতের বেলা কর্মস্থল থেকে বাসায় যান, অনেক সময় দেখবেন কুকুর, কিন্তু কুকুরের সাইজটা বে সাইজ এবং তার সাথে শ্যাডো নাই। আমরা কিন্তু শ্যাডো কোনো ফলো করি না, হয়তো আজকে শোনার পথে আপনারা ফলো করবেন। তো শ্যাডো ছাড়া কুকুর, এই জিনটা কুকুরের রূপ বা প্রেতাত্মা যেটা বলেন আপনারা, বলেন দৈব যেটা বলেন, দৈব গুলা সবচেয়ে বেশি আকারে কুকুরের। তা মানুষের সাথে মিশার জন্য কুকুর ছাড়া আর কোনো সহজ উপায় নাই। কুকুরকে আমরা আদরও করি, অনেক সময় কুকুরের ক্ষুধার্ত থাকে বিস্কিট দেই, কিন্তু সাপ কিন্তু ভয়ঙ্কর। তো জিনরা সাপ এবং কুকুর দুইটার আকৃতি নেয়। তো আপনার যে ঘটনাটা বললেন, ঘটনাটা অবশ্যই সত্য। আর একটা ঘটনা আমাকে ঢোকার সাথে সাথে বলছিলেন যে টেরর কার্ড পড়ার পরে কি হয়েছিল, এবার দেখার পরে
টেরর কার্ড কি আপনি রিড করেছিলেন?
না, আমি প্রথম অনুষ্ঠানটা শোনার পরে আমার একটু ইয়ে জাগলো। এই কার্ডটা সম্বন্ধে আমি আজ থেকে 30 বছর আগে একটু শুনছিলাম। প্যারানর্মাল অ্যাক্টিভিটিজ এর প্রতি আমার একটা আলাদা দুর্বলতা সবসময় কাজ করছে, জানা তা আমি সার্চ দিলাম গুগলে, যেটা আপনারাই বলে দিচ্ছেন
মানে আমরা প্রুফ করার জন্য, খোঁজার জন্য
ওটা আমি একটু নাড়াচাড়া করলাম, তারপরে ভয়ে আবার ক্লোজ করে দিলাম যে না আমার এটা দরকার নেই। তো এই কয়েকদিন আগে আমি সকালে নাস্তা করবো, অফিসে যাবো, তখন এক ভদ্রলোক আসছেন আমার পাশের ফ্ল্যাটে, আমার সাথে যাবেন আর কি, কথা বলতে বলতে তো উনি আমার খাবার টেবিলের সামনে আসলেন। তো আমার ভাই বললেন যে ভাই একটু বসতে দাও, তো আমার চেয়ারটা সে সরাই আমার ভাইকে বসতে দিবে, কিন্তু সরাই ফেলছে এটা আমার খেয়াল নেই, আমি মনে করছি আমার পাশের চেয়ারটা এসে দিচ্ছে, তো আমি পড়ে গেলাম, পড়ে যেয়ে মাথায় মাথায় দেখা পেলাম দুজন ভাবে। তো আমার কাছে মনে হচ্ছে যে ওই কার্ডকে হয়তো আমার এই এত অসাবধান হওয়ার কথা না।
আপনার আরেকটা বিষয়, আমি যখন রেডিতে ঢুকলাম আপনার দেখা হলো আমার কেটের মধ্যে, শেয়ার করছিলেন যে প্রবলেমটা বলবেন আমাকে, আমি চেষ্টা করবো সলিউশন দেওয়ার, প্রবলেমটা চাইলে বলতে পারেন এখন।
আমার একটা
নাকি প্রবলেমটা আমি বলবো আপনাকে,
বলেন।
আমার ছেলের সাথে সমস্যা না,
ছেলে ছেলের বউ,
ছেলের বউর সাথে। আপনার ছেলে তো অনেক বড়।
হ্যাঁ,
আপনি ব্যাপারগুলো নিয়ে এখন পর্যন্ত ওনার সঙ্গে জীবনের প্রথম দেখা, হয়নি তো আপনি ওনাকে ট্যারট কার্ড রিড করছেন?
হ্যাঁ, রিড অলরেডি আমি
ওনাকে ফেলেছেন এবং আপনি চোখ দেখে আপনি রিড করছেন। তো প্রিয় শ্রোতা, আমরা এখানে এই অনুষ্ঠানে একজনের ট্যারট কার্ড রিড করছি এখন পর্যন্ত, দিস ওয়াজ দ্য ফার্স্ট, উনি হচ্ছেন প্রথম আমাদের স্পেশাল সেগমেন্টের যার ট্যারট কার্ড আমরা প্রথম রিড করা শুরু করলাম বলতে পারি আমরা।
আমি যখন জানতাম ওনার কার্ডটা পড়বো, আমি একটু আগে থেকে প্রিপারেশন নিয়েছিলাম, যেহেতু সময় খুবই কম, একটা মানুষের ট্যারট কার্ড ভালো করে রিড করতে অনেক সময় লাগে, অনেক ঘন্টাও শেষ হয়ে যায়। অলরেডি দেখা আমার হয়ে গেছে মোটামুটি, আমি ওনাকে বেসিক বলবো, বেসিক গুলো বলি, তারপর সলিউশন আসবো। ছেলে কি আলাদা থাকে এখন? একসাথে থাকেন? আচ্ছা, আপনার ছেলে কিন্তু বড়, আপনার ছেলে একটা মেয়ে বাচ্চা আছে, ছোট না, ছোট মেয়ে বাচ্চা আছে, মাথা মধ্যে টিপ পড়ে। এখানে ছেলে কি মাস্টার্স পড়া শেষ করছে?
শেষ করে নেই, করতে
রানিং আছে না, মাস্টার্স রানিং আছে। আপনার ছেলে যেখানে পড়াশোনা করে ইউনিভার্সিটিতে, এশিয়া প্যাসিফিক সামথিং, দীপঙ্কর না নাম ওনার, দীপঙ্কর সরকার, ওনার যে সমস্যা, ওনার ওয়াইফ ওনাকে পুরাপুরি মনে করে ক্যাপচার করে ফেলছে। এখন আমার কথা শুনে ওয়াইফ রাগ করতে পারে, কি আবলতাল বলতেছে, জাস্ট আমি কিছুই বলতেছি না, শুধুমাত্র কার্ড যেটা বলতেছে আমি সেটাই বলতেছি। আপনার ছেলে যে ওনার চোখে প্রবলেম আছে, প্রথম কথা হচ্ছে এটা, ওনার চোখে সমস্যা, যেহেতু আপনি সমস্যা আপনার ছেলেকে নিয়ে, যেহেতু আপনি বাবা, বাবা মায়ের সবচেয়ে আদর তার সন্তান। এখন এখানে কার্ড বলতেছে, যে কার্ড আপনার উঠছে আর কি, ওটা খুব ক্রিটিক্যাল একটা কার্ড, ক্রিটিক্যাল কার্ড। এরকম আপনার সাথে আপনার ছেলের সম্পর্ক খুব ভালো ছিল, মধুর ছিল, আস্তে আস্তে ক্রমান্বয়ে এটা নষ্ট হয়েছে। এখন আপনার ওয়াইফের শারীরিক অবস্থা কেমন?
খারাপ,
শারীরিক অবস্থা খারাপ। কার্ড এটা আসছে, কার্ড আপনার আছে জিরো, হ্যাঁ, কার্ড ওয়ান আসছে দ্য ম্যাজিশিয়ান, এই কার্ডটা আমরা আপনার উল্টা আসছে, মানে রং ভাবে আসছে। আপনিও সব দিক দিয়েও দিন দিন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, ফ্যামিলি আর্থিক সব দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, প্রতিদিন নিজেকে চেষ্টা করতেছেন খুব খুশি রাখার, কিন্তু পারতেছেন না। এখন এমন এক কন্ডিশন যে ছেলে আপনার যে মেয়েকে বিয়ে করছে তাকে বাদ দিতে পারতেছে না কোনোভাবেই, যেহেতু রিলেশনটা ভালোবাসার রিলেশন। এখানে আপনাকে ট্রিকি করতে হবে, কার্ড বলতেছে আপনাকে ট্রিক করতে হবে। আমি তো সমস্যাগুলো বললাম, এর বাইরে কিছু সমস্যা থেকে আমাকে বলতে পারেন?
না, এর বাইরে আর আমার কোনো সমস্যা নাই।
আমি আপনি কিন্তু আমাকে কোনো সমস্যাই বলেন নাই, আপনার ঢোকার সাথে আমি সবকিছু বলি।
যেটা সমস্যা সেটা হচ্ছে যে মেয়ের বাড়ির থেকে আমাকে কোনো সাপোর্ট দেয় না, তার বাবা মা কেউ সাপোর্ট দেয় না।
মানে মেয়ের বাড়ি কি মানে আপনার?
আমার ছেলেরা কোনো সাপোর্ট আমাকে দেয় না। আমি দুইবার তাদের কাছে আমি আপিল করছি যে ভাই আসেন বসি, কি সমস্যা আছে, আমাদের কি ভুল সেটা আমাদেরকে বলেন, আমরা সংশোধন হই। আমার ছেলে মেয়ের, আপনার মেয়েরও কোনো ভুল নাই, আমার ছেলেরও কোনো ভুল নাই, যত ভুল আমাদের, আমরা কিভাবে সংশোধিত হইতে পারবো এটা তাদের মুখ থেকে আমরা শুনি, কিন্তু কেউ আমাকে সেভাবে।
ছেলের বউর সাথে আপনার ওয়াইফের কি ঝগড়া হয়?
আমার ওয়াইফের ঝগড়া শুধু না, আমার ওয়াইফকে অনেক সময় গলা ধাক্কা দেয়।
এখানে কার্ড বলতেছে এটা যে আপনার ছেলের বউর দ্বারা আপনার ওয়াইফ অত্যাচারিত হচ্ছে।
হ্যাঁ,
ছেলে কিছুই বলে না,
ছেলের কোনো ভয়,
ছেলে পুরো হয়েছে কাঠ পুতুল। এখন এখানে যদি আমি ছেলের হাত দেখতে পারতাম, বা আপনার যদি আমি শিখাই দেবো কাঠ, এই রেডিও প্রোগ্রামের পরে আপনি কি করলে বুঝতে পারবেন যে আসলে ছেলের কি হচ্ছে? কাঠ যেটা আসছে মেয়ের, যে আপনার মেয়ে কি বলবো, মানে ছেলের বউ, ওর ফ্যামিলি কিন্তু ভয়ঙ্কর, মানে খুব উত্তেজিত ফ্যামিলি, তারা ডেঞ্জার ফ্যামিলি, মানে তারা হচ্ছে এক গোয়া ফ্যামিলি, মানে ওয়াইফটাও এক গোয়া, মানে সে যা বোঝে তাই দেয় দুনিয়ার সব রং। এই বিষয়ে কমন সিনারিও আছে আমাদের সমাজে, কিন্তু আপনারটা একটু ভিন্ন। এখানে হচ্ছে, এখানে আপনাকে বারবার বলা হচ্ছে কার্ড বলতেছে আপনাকে কেয়ারফুল থাকার জন্য এবং ছেলের বউকে ট্রাস্ট না করার জন্য। এখন এই সমাধান যদি কার্ড দেয় সেটা হবে আপনার নাতি যখন বড় হবে তখন ক্লিয়ার হবে, কারণ নাতির বয়স হয়তো আড়াই তিন বছর এরকম, ছোট
দেড় বছর
মেয়ে, ছোট মেয়ে। ও যখন বড় হবে এবং ওর ইভেন ওর নাতিকে নিয়ে যদি আপনারা খেলাধুলা করেন তাতেও আপনার ছেলের বয়স
আসতে দেয় না,
সত্যি
এবং আপনার নাতিটাও কিন্তু আস্তে আস্তে অসুস্থ হবে, ঠান্ডা লাগবে, এই হবে, সে হবে, এরকম অসুস্থ হবে। তো আমি প্রবলেম করে আপনাকে বললাম সলিউশনের দিক যদি জানতে চান, যদি এটা বলে আমি যেটাতে সলিউশন দিব, এটা একটা রং এফেক্ট আছে, অনেকের কিছু কিছু জিনিস মিলে যেতে পারে, চেষ্টা করবে, তো চেষ্টা করে ক্ষতিগ্রস্ত হতে পারে। আমি আপনাকে প্রোগ্রামের পরে সলিউশনটা বলে দিই।
ফাইন, আমরা এখানে বারবার একটা কথা বলি প্রিয় শ্রোতা, উই ক্যান রিড, মানে আমরা রিজার্ভ এর কথা অনুসারে যদি বলি সেটা হচ্ছে যে ট্যারট কার্ড রিড করতে পারে আপনার পাস্ট কে কিংবা আপনার ফিউচার কে। সো আমরা সেটা আপনাদের এখানে করেছি, একজনের প্রথম করলাম আমাদের ট্যারট কার্ড স্পেশাল রাউন্ডে। আপনি আমাকে বলেন উনি কত পার্সেন্ট ঠিক বলেছেন?
100% ঠিক বলেছেন। আমি আরেকটা জিনিস শেয়ার করতে চাই। আমার ওয়াইফ ঘন ঘন স্বপ্নে দেখেন মৃত্যুর আত্মীয় স্বজন তার সাথে দেখা করে, এটার কোনো ব্যাখ্যা
আছে?
আচ্ছা, এই ব্যাখ্যার জায়গাটা আমি একটু পরে যাচ্ছি, তবে তার আগে আমি যেটা বলতে যাচ্ছিলাম শ্রোতাদেরকে যে হ্যাঁ, আমরা এখানে আপনাদের চাইলে ভাবে রিড করতে পারি, সেটা আপনি চাইলেই হতে পারে, কিন্তু এটাকে আসলে ওইভাবে কোনোভাবেই বিজ্ঞানের জায়গা থেকে আপনার দেখার কোনো সুযোগ নেই, ডিবেট করার কোনো সুযোগ নেই, বিকজ আমরা এটাকে বলছি উই আর টেকিং দিস অ্যাজ আ ফান, এবং ভয়ের অনুভূতি জাগানোর জন্য ধরনের এক ধরনের অবৈজ্ঞানিক একটা চেষ্টা। সো এটা নিয়ে কোনো ধরনের আমরা ডিবেটে যাব না, আমরা সেটা করতে পেরেছি এবং উনি ওনার জায়গা থেকে বলছেন এটা 100% কারেক্ট, আপনি চাইলে এটা বিশ্বাস নাও করতে পারেন। এইটার রেজাল্ট বা এটার অনুযায়ী কি করা উচিত সেটা যদি রেজা ভাই ওনার সাথে পার্সোনালি কথা বলে সমাধান দিতে চান, দ্যাটস আপ টু দেম, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। আর উনি যেটা বললেন যে ব্যাখ্যা চাচ্ছিলেন আপনার কাছ থেকে যে ড্রিম নিয়ে বা কোনো কিছু নিয়ে মৃত ব্যক্তি দেখে দেখেন,
আপনার ওয়াইফ মৃত ব্যক্তি দেখে,
আপনার বাবা মা,
এর কারণ হচ্ছে আপনার ওয়াইফ কিন্তু খুব বিশ্বাসী, আপনি যদি হিন্দু মানুষ ভগবানের উপর খুব বেশি বিশ্বাস আপনার ওয়াইফ, এবং উনি খুব কান্নাকাটি করে রেগুলার, এই জন্য উনি সবকটা দেখে, এটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা উনি দেখে। আর যদি উনি মৃত মানুষ দেখে, এর মানে হচ্ছে আপনাদের সংসারে অশান্তি, মৃত মানুষ দেখা মানে আপনাদের কন্টিনিউয়াস প্রবলেম লেগে থাকবে, এবং আপনাদের ফ্যামিলিতে সবার অসুখ বিসুখ লেগে থাকবে, আপনার হোক, আপনার ওয়াইফের হোক, আপনার ছেলের হোক, মেয়ের হোক, যারই হোক, অসুখ লেগে থাকবে এবং অশান্তি বাড়বে দিন দিন। আপনি যেটা করতে পারেন, আমি একটা সলিউশন দিই, রেডিওতে দিয়ে দিই, আমি আপনার জন্য বেটার হবে, অনেকের জন্য বেটার হবে, একটা কমন সলিউশন, আপনি গঙ্গা জল তো চিনেন, আপনি বলে গঙ্গা জল, অল্প গঙ্গা জল আপনাদের পিতরের বাড়িতে নেবেন ছোট করে, যখন আপনার শুধু বিছানায় পানিটা ছিটিয়ে দিবেন অল্প করে করে, আপনি 7 দিনের মধ্যে ইনশাল্লাহ ফলাফল পাবেন। তারপর আমি বললাম এটা কাজে লাগবে আপনার, এটা আমি তো বুঝি অ্যাটলিস্ট কোনটাতে কি করতে হয়।
প্রিয় শ্রোতা, আমরা এখানে কিছু কিছু শব্দ মিউট করেছি এখানে, এবং এক ধরনের সলিউশন রেজাভাই দিয়েছেন তার জায়গাটা থেকে, তাকে অনার করে আমরা সেটা প্রচার করছি, বাট আমরা এটাকে ক্রিস্টাল ক্লিয়ার ভাবে আপনাদের সামনে আনতে চাই না, বিকজ দিস ইজ নট আ সলিউশনাল শো, সেটা আমরা আগেই বলেছি, বাট উনি ওনার মতো ড্রাইভ করবেন সেই জায়গাটাতে আমাদের রেসপেক্ট আছে। বলেন,
সেটা হচ্ছে আমি ঘুমের ঘরে ঘুমের সময় হয়তো আমি খুব জোরে ওয়ালে ঘুষি মেরে দিই, আমার ওয়াইফের মাথায় ঘুষি মারি অথবা লাঠি মারি, খুব এই দিনটা একটু টাইট ছিল, আমি সাবান দিয়ে খুলতে হতো, কিন্তু হঠাৎ করে দেখি যে এই অ্যাক্টিভিটি গুলো শোনার পরে থেকে এটা রাতে খুলে বিছানায় পড়ে যায়।
খেয়াল করে মনে পড়ে যে আপনি কত খাওয়া কবে থেকে কমা দিয়েছেন?
2 বছর
আগে থেকে। তো 2 বছর আগে থেকে কমাইছেন, 1 বছর আপনি কি হয়েছেন? 1 বছর বসে মারছেন, এখন জানি হবে না, যদি রাতে কম খানে সমস্যা হবে না, সাইন্টিফিক ব্যাখ্যা আছে, আর এটা তেমন কোনো ব্যাখ্যা আসলে নাই।
এবং এটা সাইন্টিফিক ব্যাখ্যাটা আমি যেটা বলছিলাম, সোমনা বলেছিলাম ঘুমের মধ্যে মানুষ অনেক সময় মানুষ খুন পর্যন্ত করে ফেলতে পারে, এটা সাইন্টিফিক ব্যাখ্যা আছে। আপনি বলতে কিছু একটা বলতে চাচ্ছিলেন?
আমি যেটা বলতে চাই সেটা কতটুকু প্যারানর্মাল জানি না, তবে একটু অস্বাভাবিক আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে যে সাধারণত মানুষ যখন ঘুমাই স্বপ্ন দেখে, যখন সেটা ঘুমটা ভেঙে যায় তারপরে কিন্তু স্বপ্নটা হয়তো মনে থাকে না বা ভুলে যাই, মনে থাকলেও সে কাউর সঙ্গে শেয়ার করে, কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয় যে আমি যখন ঘুমাইছি 12টার সময় একটা স্বপ্ন দেখতেছি, তো একটা বাচ্চা, তো আমার মনে হয়েছে না আমার পেছনে উঠে পানি খাবো আমি, তো ঘুম থেকে উঠছি আমি, আমার স্বপ্ন কিন্তু ওইখানে অর্ধেক হয়ে গেল, তো ঘুম থেকে উঠছি, উঠে পানি খাইছি, পানি খেয়ে আবার যখন ঘুমাইছি
তারপর
তখন যে স্বপ্ন শেষ হয়েছে তারপর থেকে শুরু হয়েছে স্বপ্নটা আবার, এবং আমি এটা নেক্সট কন্টিনিউ করতে পারি, এবং আমার এটা করতে করতে এমন অবস্থায় যখন বুঝতে পারি যে করতে পারি, আমি ঘুমানোর সময় কাছে আমি খাতা কলম রাখি, এবং যখন আমি চেষ্টা করি যে কি হয় আমি তো পারি যোগ করতে পারি, এজন্য যখন ঘুমটা ভাঙে আমি অর্ধেকটা উঠে লিখে রাখি, এবং যখন ঘুমাতে যাই আবার তাড়াতাড়ি করে, তখন বাকি অর্ধেকটা হওয়ার পরে ঘুম থেকে উঠে আবার অর্ধেকটা লিখে স্বপ্ন।
আমার মনে হয় এটা খুব সুন্দর সাইন্টিফিক ব্যাখ্যা আছে, এটা সম্ভব,
ইজিলি ব্যাখ্যা হয়েছে, এটা সাইন্টিফিক ব্যাখ্যা হচ্ছে এটাই, সাবকনশিয়াস মাইন্ড যা চায় তাই করতে পারে, আমরা চাইলে আমেরিকা যেতে পারি, সাবকনশিয়াস মাইন্ড চাপ যেতে পারে, দুনিয়ার যে কোনো প্রান্তে যেতে পারে, আপনার কাছে
আমি যখন বাইক চালানো শিখি নাই তখন আমি বাইক চালাই স্বপ্নে, কত স্পিডে চালিয়েছি।
আমি বসুন্ধরা র্যালি ক্রস বানাসের রেস হয়, র্যালি ক্রস কম্পিটিশন হয় গাড়ির রেস, এটা অফিসিয়াল, ওইটাতে সবসময় আমি উইনার হই, গতবার আমি 3rd হয়েছি, আর আগেবার 2nd হয়েছি, তো আমি জীবনে ক্র্যাকের মধ্যে গাড়ি চালাই নাই আমি নিজে, বাট আমি উইনার হয়েছি, আমি নেপালি কানাডিয়ান মালয়েশিয়ানকে হারাই ফেলছি গাড়ির রেসে। আমার সুযোগ শেষ ছিল, আমার কাছে মানে আমার অফিসিয়াল সার্টিফিকেট গুলো আছে, প্রাইজ গুলো আছে, তো আমি এইগুলো যা স্বপ্ন দেখতাম, মানে স্বপ্ন মানে কি আমি স্বপ্নটা ক্রিয়েট করতাম। স্বপ্ন দুই ভাবে করা যায়, একটা ক্রিয়েট করা স্বপ্ন, একটা দেখা স্বপ্ন। ক্রিয়েট করা স্বপ্ন খুবই পাওয়ারফুল হয়, খুবই পাওয়ারফুল। আমি আপনাকে এখনো দেখাই দিব, মানে যে একটা আমি কথা বলছিলাম যে মানুষের ব্রেইন এন্ড মাইন্ড যদি বডি একসাথে কাজ করে তো কি হয়, আমাদের কাজ করে না। আপনারা এখানে যারা আছেন কারণটাই করবেন, আমি দেখাই দিচ্ছি, লিসেনাররা শুনবেন। তো আপনারা যদি স্বপ্ন ক্রিয়েট করতে পারে সুন্দর করে, কালারফুল, সেটা অনেক পাওয়ারফুল। সেটা ক্রিয়েট আপনারা নিজের মধ্যে বুঝবেন। তো আমি একটা জিনিস বলি, সবাই লিসেনাররা প্র্যাকটিস করেন। দেখেন আমাদের ব্রেনের যে হ্যাম্পাশেটটা আছে, ডান হাত এবং বাম হাত, আমরা যখন ভাত খাই আমরা কি ডান হাতে বলে দিই ভাত মুখে ঢুকো, অটোমেটিক ভাত কিন্তু মুখে চলে যায়। এই হাত দুইটা কার, আপনাদের সবার তো এখানে আমাদের ডিব্রিভাই সহ তিন তিন ছয় সাত জন, সাত জন, তো সাতজনের কারো হাত এমন আছে যে কথা শুনে না বললে এরকম সম্ভব
না। না এটা তো কোনো
ডান হাত উপরে তুলেন, তুলতে পারবেন না? অবশ্যই পারবেন না,
অবশ্যই।
এখন ট্রাই করে আপুও ট্রাই করতে পারেন, উপরে উঠে না হাত,
কি অবশ্যই উঠে
কোনো ইজি তো জিনিসটা। দুইটা হাত এভাবে আমার মতো করেন, মানে যা সামনে নিয়ে আসেন, দুইটা হাত আঙ্গুল পাঁচটা একসাথে জোড়া করে সামনে নিয়ে আসেন, ডান হাত সামনে
করলাম,
আমারটা খেয়াল করেন, ডান হাত সামনে ইজিলি করেন, একদম নর্মাল থাকেন, ঘোরান ঘোরান আমার মতো, বা আমার পিছনে ডানার সামনে, আমারটা খেয়াল করেন ইজিলি, মানে আপনি রিল্যাক্স হয়ে করেন, দেখেন পান কিনা, খুব ইজিলি করেন,
সম্ভব হচ্ছে না ভাই,
কেন হচ্ছে না, এর কারণ কি? আপনার সময় ট্রাই করেন,
আমার মন থেকে আমি চাচ্ছি, বাট ইটস নট হ্যাপেনিং, ট্রু,
হ্যাঁ আমি চাচ্ছি কিন্তু হচ্ছে না, এর মানে হচ্ছে আমাদের ব্রেনের কমান্ড কোনোদিন বডি শুনে না। যাদের শুনে ফেলছে তারা অনেক কিছু করতে পারবে, সেগুলোর এপিসোড নিয়ে আমরা আপনাকে আসবো, কিভাবে করবেন,
এটা একটা অসাম জিনিস ছিল এবং এটার সাথে আমি 100% এগ্রি। আমি অনেক বিষয়ের সাথেই আমি নিজের ভাইয়ের সাথে এগ্রি করি না, কিন্তু এগ্রি করি না মানেটা এরকম না যে আমি তার সঙ্গে ডিবেটে যাই। আমার কাছে ব্যাপারটা এরকম যে আমি বিলিভ করি না, আমার কাছে মনে হয় এরকম যে এটা নিশ্চয়ই অন্য কোনো ব্যাখ্যা আছে যেটা আমি জানি না। খুতরান রেজা ভাই যেটা বলছে সেটা আপাত জায়গা থেকে সত্য মনে হলেও আমি সেটা নিয়ে বিশ্বাস করে নিজের মধ্যে প্র্যাকটিস করার সেরকম ব্যাপারটা এরকম না। কিন্তু এই যে বিষয়টা উনি আনলো সেটার সাথে আমি 100% একমত। যারা মন এবং শরীরকে একই সাথে ড্রাইভ করতে পেরেছে তারা পৃথিবীতে অসম্ভব অসম্ভব রকমের অবিশ্বাস্য কিছু জন্ম দিয়েছে, সে ব্যাপারে আমি 100% একমত। এরকম অনেক কিছু আমরা ফেসবুকের ভিডিওতে দেখি, অনেক কিছু দেখা যায় যেগুলো দেখলে আমরা অবাক হই যে মানুষটা কেন এইভাবে কিভাবে পারলো। আমি মনে হয় যে সিক্রেট রিজন ইজ দ্যাট মন এবং শরীর একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। আপনি কোথায় কিছু একটা বলতে চাচ্ছেন?
হ্যাঁ হ্যাঁ বলতে চাচ্ছি, এটা একটা ঘটনা আমার আছে নটিংহাম ইউনিভার্সিটি ইংল্যান্ডে।
ফাইন, আমরা ছোট একটা বিরতি নেবো প্রিয় শ্রোতা, এবং বিরতির পরে ঘটনায় ফিরবো, এবং একই সাথে আমাদের এখানে অপেক্ষা করছে একজন বোন, আপনার নামটাকে বলবেন মরিয়াম, মরিয়াম, মরিয়ামের ঘটনা নিয়ে আমরা ছোট্ট একটু বিরতির পরে ফিরে আসবো। 5 মিনিটের ব্রেক, আপনারা শুনছেন ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি স্পেশাল সেগমেন্ট রাউন্ডে। আমাদের এখানে চলছে ট্যারট কার্ড রাউন্ড,
ডর মানে Haunted by Brand Mr. Mango Candy. Dormane Boy. Haunted by Brand Mr. Mango Candy. Door.
প্রিয় শ্রোতা, আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা শুনছেন ডরের স্পেশাল সেগমেন্ট ট্যারট কার্ড রাউন্ড। ট্যারট কার্ড রাউন্ডে আমি কিবরিয়া, আর জি কিবরিয়া আপনার সঙ্গে আছি, আমাদের সঙ্গে রয়েছে চারজন লিসনার, এবং রেজা ভাই তো অবশ্যই থাকবেন, কারণ হি ইজ দ্য মেন্টর অফ দিস পার্ট, এবং তিনি আসলে সবকিছু করছেন ট্যারট কার্ড রিডার, এবং তিনি প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে অনেক ছোটবেলা থেকে স্টাডি করেন। আমরা যদি স্কলার বলি তাকে এই বিষয়ে তাহলে ভুল বলা হবে না, এবং সেটার একটা ছোট্ট প্রমাণ আপনারা এই প্রথম আমার মনে হয় যে একবারে হাতে নাতে পেলেন একজন লিসনারের, উনি কিছুক্ষণ আগে ট্যারট কার্ড রিড করেছে। একটা বিষয় আপনাদেরকে সবসময় বলি, আসলে আপনারা যেভাবে আমাদের কাছ থেকে রেসপন্স করেছেন সেটা অভাবনীয়, তারপরেও আমরা চেষ্টা করি সবসময় আমাদের ফেসবুকটাতে কানেক্টেড থাকার জন্য, এবং উনি হয়তো ওখান থেকে বেশ কয়েকজনকে রেজা ভাই নিজে হয়তো ফোন করে নিয়ে আসবেন আমাদের এখানে পরবর্তী এপিসোডে। সুতরাং ফেসবুকটা খুব ইম্পর্টেন্ট, আপনারা যদি ফেসবুকে আসতে চান আমি ফেসবুকের ঠিকানাটা বলে দিচ্ছি, www.facebook.com/dortarot, স্পেলিংটা হচ্ছে DAARTAROT, আমি আবারও বলছি DAARTAROT। এই যে কথাগুলো আপনাদেরকে বলছি সেখানে একটা সবাইকে সতর্ক করতে চাই, আমরা জানি যে ডর ট্যারট নামে ফেসবুকে ইতিমধ্যে অসংখ্য ফেক পেজ তৈরি হয়ে গেছে, এবং এই পেজগুলো থেকে বিভিন্নভাবে আপনাদেরকে নক করে হোক, আপনারা হয়তো ভুলভাবে সেখানে নক করবেন, আপনাদেরকে বিভিন্নভাবে ভুল পথে নিয়ে যাওয়া হতে পারে। আপনাদের সবাইকে আমরা দুটো বিষয়ে খুব স্পষ্টভাবে লক্ষ্য রাখতে বলছি, একটা হচ্ছে রেজা ভাই যদি আপনাদের সঙ্গে কথা বলেন ফেসবুকে তাহলে এই পেজটি থেকে কথা বলবেন, অন্য কোনো পেজটি থেকে কোনোভাবেই তিনি কথা বলবেন না, এক। আর দুই নম্বর হচ্ছে যদি কোনো আর্থিক কোনো বিষয় আপনাদেরকে নক করা হয় কখনো কোনোভাবে, আপনারা নিশ্চিত ভাবে ধরে নেবেন সেটা ফেক পেজ। ওকে, আমরা এই বিষয়টা নিয়ে আমরা আপনাদেরকে বারবার নক করবো, এবং একই সাথে আমি বারবার বলবো যে ডট অ্যারোক নামে না খুঁজে আপনারা বরং ইউআরএল যেটা আমি বললাম www.facebook.com/dotarrot এইভাবে আপনি অ্যাড্রেসটি দিয়ে যদি আপনি এন্টার চাপেন। হ্যাঁ,
যারা ফেক পেজ অরিজিনাল পেজ তারা সবচেয়ে সহজে বুঝবেন পেজের ডেটটা, কবে পেজটা তৈরি করা হয়েছে, যে পেজটা প্রথমে তৈরি করে সেটাই আসল, বাকি সব নকল।
এক্স্যাক্টলি,
সবচেয়ে সহজ এটা।
এটা আরো সহজ আমার মনে হয় যে এটা আপনারা করতে পারেন, যে পেজটা প্রথমে ডট ট্যারোট নামে আপনি পাবেন, DAARTAROT ডট ট্যারোট,
প্রথম যেটা আসবে সেটাই আসল, বাকি সবগুলো ফেক।
ফেক, ফাইন। আমরা এটা দারুণ কথা বলেছেন, আমার পেজটি তো আমার অসংখ্য ফেক পেজ ভাই, এক লক্ষ কিছুদিন আগে আসছে 88,000 টাকা সে খুঁজেছে, হ্যাঁ কল করেছিলাম, এবং কল করার পরে উনি আমাকে, আমি বললাম যে ভাই আপনি যদি আসল কিবরিয়া হন তাহলে আমি কে, আমি কে ভাই, আমি তো নাই হয়ে
গেলাম,
যাই হোক সবাইকে একটু সতর্ক করলাম আর কি। আপনি যেটা একটু আগে বলছিলেন যে নটিংহাম ইউনিভার্সিটির কোন একটা এক্সপিরিয়েন্স আপনি শেয়ার করতে যাচ্ছিলেন।
আচ্ছা, আমি তখন ইংল্যান্ডে ছিলাম, ইংল্যান্ডে লেখাপড়া করছি, আইটিতে অনার্স করা, তো আমার সাবজেক্ট কিন্তু সায়েন্সের উপরে পুরোটাই, কিন্তু আমার এইসব বিষয় নিয়ে ইন্টারেস্ট, এটা কাজও মিলে না, থাকতে মিলে না। ঘটনাটা হচ্ছে ইউনিভার্সিটি না, নটিংহামের ঘটনা, একটা শহরের নাম নটিংহাম ইংল্যান্ডের, ওখানে একটা মাদ্রাসা আছে, নামটা আমি বললাম না মাদ্রাসার, হিসেবে হিন্স দিচ্ছি, যারা থাকেন এখানে বুঝবেন, মানে এটা গুগলে সার্চ করলে পাবেন, ওইটা প্রায় 200 রুম, বিশাল বড় মাদ্রাসা, ইউনিভার্সিটি বলা যায় মাদ্রাসা ইউনিভার্সিটি। ওইখানে একটা 13 শিশু লেখাপড়া করতো বাঙালি, ওকে নিয়ে ঘটনাটা মূলত। তখন আমি যাই প্রিন্সিপালের একটা ইনভাইটেশন আমার আসে, এটা 2007-06 এরকম ঘটনা।
জি,
তো প্রিন্সিপাল আমাকে ডাক দিল নটিংহামের মাদ্রাসায়, যে প্রিন্সিপাল, আমি গেলাম, জাস্ট নর্মাল, হাই হ্যালো স্যার, কেমন আছেন, উনি আমার আগে থেকে পরিচিত, তো আমার প্ল্যান ছিল একদিন থাকবো ওখানে, ওই মাদ্রাসায় একদিন থাকবো, রাত্রিবেলা থাকবো, দেখবো জায়গা সুন্দর, আশপাশে বাগান আছে, ফুল টুল আছে। গেলাম, প্রিন্সিপাল স্যার আমাকে বললো যে তুমি এক কাজ করবা, তুমি ওই পশ্চিম দিকে কক্ষতে ঢুকবা না কখনো, বাকি তুমি যা মন চাই করো পশ্চিম দিকে ঢুকবা না।
ওকে,
তো তখন আমার কিছু ফিরে ভালো যে না করলো কেন, আমার টেকতে হবে, না করছে কেন, তেমন ঠিক আছে স্যার আমি পছন্দে যাবো না, রাতে ওনার কাছে খাওয়া দাওয়া করে ঘুমাবো, এরকম একটা প্ল্যান। তো আমি মাদ্রাসা দেখতেছি, হাঁটতে আমার তো মনের মধ্যে শুধু পশ্চিম দিক আমার যাইতে হবে, এখানে 200 রুম, মানে আমার যদি এক মাথা থেকে হাঁটা শুরু করে এক মাথা যেতে আমার মিনিমাম আধা ঘন্টা লেগে যাবে, লম্বা। তো গেলাম পশ্চিম দিকের রুমটা বিকালবেলা, প্রিন্সিপাল স্যার নাই, ওই কোথাও বাসা চলে গেছে। গেলাম, যাওয়ার পর দেখি কোন একটা ছোট বাচ্চা বাসা, ও সে বাঙালি, কিন্তু তো ওর প্রোফাইলটা আমি ঘাটছিলাম আগে থেকে, আমি জানতাম যে একটা বাচ্চা এখানে থাকে, প্রবলেম হয়তো, তো ওই জন্য প্রিন্সিপাল স্যার আমাকে নিয়েছিল ডাকে। তো সে সামনের দিকে তাকিয়ে আছে, মানে জানলার দিকে হাত ধরে তাকিয়ে আছে, টুপি টুপি পরা, পাঞ্জাবি পরা, ছোট্ট বাচ্চা। তাকানোর পরে হঠাৎ করে আমার মানে তার দিকে চোখ পড়লো, যেমন ঢোকার পর সামনে রুমটার সাইজ কত বলবো, 10,000 square feet হবে রুমটার সাইজ,
এত বড়,
বিশাল বড়, মানে মাঠের সমান রুম, একটা স্পেশাল রুম ছিল, ওই রুমে কিছু বেড রাখা, মানে বেড রুম বিশাল বড়, মানে 1,000 bed ঢুকবে আমাদের, কিন্তু বেড রাখা দরকার। তো আমি রুমে ঢোকার পরে আমি আস্তে আস্তে আগাচ্ছি, তো আমার সমস্যা একটা আছে, আমি যদি হাঁটি আমার হাড্ডি ফুটে, এটা আমার অনেক প্রশ্ন বলে বাসায় বলে, আমি যখন হাঁটি মানে হাঁটা চলা করি আমার হাড্ডি ফুটে, এই জন্য আমি লুকিয়ে কিছু করতে পারি না, হাড্ডি ফুটে আমার এটা ছোটবেলা থেকে, তো টাস টাস করে হাড্ডি আমার মানে হাঁটার সময় শব্দ হয়ে যায়। তো বাচ্চাটা পিছন দিকে বলতো সে যে মামা তুমি কেন আসছো, তা আমি পিছন দিকে তাকাই যে কারেন থাকলো মামা, তো আমি সামনে আগাচ্ছি যে বাচ্চা কথা বলবো, আগাচ্ছি আগাচ্ছি, তো বলছে যে এই থাম, আমার বলতেছে, ওর কিন্তু মুখ আমার দিকে না, মুখ জানলার দিকে, সে পিছন দিকে কথা বলতে থাম, তাই থামে গেলাম, তাই মনে হচ্ছে আমার হাড্ডি ফুটে তো জন্য সে বুঝে গেছে আমি ঢুকছি রুমে, না তো বোঝার কথা না, তো সে ঘুরে আসছে, ঘুরে আমার কাছে আসছে, তাই বললো তোর নাম কি, এই সে, তো তোর নামটা হচ্ছে ইমরান, তখন নর্মাল যে ইমরান কই থাকো, বাংলাদেশ থাকি, তো সে বাংলাদেশে বলতেছে ঠিক মতো শুদ্ধ বলতে পারছে না, সিলেটি বাচ্চা, শুদ্ধ বাংলাদেশে বলতে পারছে না, তো জিজ্ঞেস করলাম ভর্তি কবে হয়েছে, এসে তো বলছে এক দেড় মাস হয়েছে ভর্তি হয়েছে, তো কথাবার্তা বলছে আমি তো রুমের ভিতরে, তো হঠাৎ করে প্রিন্সিপাল চলে আসছে, আইসা তো আমার ধমক, আমি তোমাকে তো মানা করছি এখানে আসতে, তাই আমি বলছি স্যার আসলে আমি বুঝি না, এটা বুঝছি, আমার কম্পাস, আমার হাতে ঘড়িতে কম্পাস ছিল, কম্পাসে দায় ছিল উত্তর দিক, আমি চলে আসছি বলে বলে কম্পাসটা মানে ওনাকে দেখা যায়, কিছুটা বলে তোমাকে বাঁচতে হবে, বলছে তোমাকে না আসার কোনো ঠিকানা এবং তার সাথে কথা বলার ঠিকানা তোমার, তুমি চলে আসো। তো বাচ্চাটা আমাদের কাছে, প্রিন্সিপাল আমার সাথে, তো বাচ্চাটা করছে কি প্রিন্সিপালের পাঞ্জাবিতে ধরছে, হাত দিয়ে থামাতে ধরছে, ধরে বলছে টেস্ট মি এরকম, প্রিন্সিপাল কিছু বলতেছে টেস্ট মি এরকম আসতে হচ্ছে ইংলিশে, প্রিন্সিপাল বলতেছে যে কি কি তোমার টেস্ট করবো বলো, বাচ্চা শুধু বলতে টেস্ট মি এরকম বলতেই আছে, প্রিন্সিপাল তখন বললো কি টেস্ট করবো, তো বাচ্চা শুধুই বলতে টেস্ট মি টেস্ট মি, তো প্রিন্সিপাল আমি বললাম যে আপনি তাহলে হয়তো কোন সে টেস্ট করতে বলতে সুরা শিখছে, এখন হয়তো শিখেই নেই, ভর্তি হচ্ছে এক মাস, সে এখন এক পারও শেষ করে না, সে কি শিখবে, তার বাবা বয়স করো, তার ছোট বাচ্চা, তা বলছে না করেন না, সেহেতু সে প্রশ্ন করছে। তখন প্রিন্সিপাল বলতেছে তুমি আল বাকারা থেকে এত নম্বর আয়াতটা বলো, সুরা মরিয়ম থেকে এত নম্বর আয়াতটা বলো, সুরা মক্কা থেকে এত নম্বর, সে সব একদম মুখস্থ বলে দিচ্ছে,
বড় বড় করে
একদম, মানে আমি এত
হাজির নাই, আমি পারি না। আরবের উচ্চারণ কেমন, একটা মসজিদের ইমাম এত মানে এত শুদ্ধ উচ্চারণ না, এত সুন্দর উচ্চারণ তার। তো আমি তো শুধু শুনতেছি, এটা অনেক আগে ঘটনা, তখন আমি এত কিছু বুঝি না, জানি না। তো শুনে আমি বলতেছি স্যার তোর খুব ভালো এক্সপার্ট, হুজুর মানে হুজুর বলি প্রিন্সিপালকে, হুজুর বলতেছে যে হয়তো বা শিখে ফেলছে, যে বেশি মাসে সারাদিন প্র্যাকটিস করে হয়তো শিখে ফেলছে। তো আমি উনি ইগনোর করলো, তো চলে গেছি আমরা। তো আমি বলতেছি হারে হুজুর তোর ভয়ঙ্কর হচ্ছে, তা বাংলাদেশি বাচ্চা তো আমাদের দেশের জন্য একটা সুনাম। চলে গেছি, রাত হয়েছে, ঘুমায় গেছি। তার প্রিন্সিপাল পাশে ছোট রুম ছিল, ওইখানে আমি শুয়ে শুয়ে মোবাইল চালাচ্ছি, ফেসবুক চালাচ্ছি। তখন ফেসবুক তো ওভার প্রোফাইল চালাচ্ছে, হাই ফাইভ ছিল, একটা একটা ওয়েবসাইট ছিল, হাই ফাইভ ছিল, প্রোফাইল ছিল আমার, ওইটা চালাচ্ছি বসে বসে। তখন হঠাৎ করে 10-12 পিচ্চি আসে দৌড়ে দৌড়ে এসে দরজা নক করতেছে, যে স্যার 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 চিল্লাচ্ছে, আর ইংলিশে, কেউ আরবি দেখে ইংলিশে, কেউ ফিলিস্তিন ভাষায়। মানে মাদ্রাসা কিন্তু বিভিন্ন দেশ থেকে বাচ্চারা পড়তো, নাইজেরিয়ান, ফিলিস্তিনি, বাঙালি একটাই ছিল। কেউ আরবিতে বলেছে ওদের ভাষা, যে এখানে একটা সমস্যা হচ্ছে, কয়েকটা ইংলিশে বলতেছে, স্যার দেয়ার এ প্রবলেম ইন আওয়ার রুম, প্লিজ কাম ওভার হিয়ার, এরকম বলতেছে। তো আমি এটা বুঝছি যে না সমস্যা হচ্ছে বলছে। তো স্যার বলছে যাও তোমরা এখান থেকে, এখানে যাও, স্যার তো গভীর ঘুমের মধ্যে, হুজুর তো রাত বাজে কর 2-2:30 বাজে এরকম, স্যার ওদেরকে বিদায় করে দিয়ে যাও চলে যাও। মানে ধমক টমক দিচ্ছে, সবগুলোই বয়স এরকম 14-15, চলে গেছে দৌড়া। তো আমি শুধু শব্দটা শুনছি, শুনে দরজাটা খুলে রেখে বাচ্চারা সবাই চলে যাচ্ছে। আধা ঘন্টা পরে আবার তারা আসছে দৌড়া, যে স্যার এখন সমস্যা। এখন আমি দরজা খুলে বলছি স্যার চলেন, হুজুর চলেন, আসলে দেখি কি হয়েছে। যেহেতু রাত রাত শুধু বারান্দা লাগলো অন ছিল, আর আমার কাছে অনেক ছাত্র, হাজার হাজার ছাত্র, শুধু ওই রুমটাই স্পেশালি, রুমের সাইজ বিশাল বড়, বাট বেড 10-12 সর্বোচ্চ, গোনা হয় নাই, বাচ্চা থাকে এরকমই 10-12 বাচ্চা থাকে। যাওয়ার পর রুমে গিয়ে দেখি বাচ্চা ঘুম একদম ঘুমে, ওই যে ইমরান বাচ্চাটা পুরো ঘুমে, পুরো শুয়ে আছে। তো হুজুর পাশে গিয়ে বসলো, বিছানা পাশে, তো জিজ্ঞেস করছে তোমাদের কি হয়েছে। স্যার এখানে প্রবলেম হচ্ছে। কি প্রবলেম? ও ঘুমের মধ্যে শব্দ করতেছে এরকম, ইমরান ইমরান এই টাইপের, মানে ফিস ফিস করে বলতেছে, ওর নাম ডাকতেছে, এই শব্দ হচ্ছে। তো হুজুর তখন বললো কি, যে তুমি এক কাজ করো, আমি কিছু দৌড় দূর করে ফু দিয়ে দিই। তো যখনই হুজুরের কথাটা বলছে, ইমরান উঠে বসে গেছে, বসে বলতেছে চলে এখানে চলে যা, মানে আরবি ভাষায়, পুরো আরবি, আমি কিছু বুঝতে না। পরে হুজুর আমাকে বুঝিয়ে বলছে যে ভাষাগুলো এই ছিল, আরবিতে কথা বলা শুরু করছে, হুজুর আরবিতে কথা বলা শুরু করছে, দুজন আরবিতে কথা বলেছে। আমি তো আগ্রহ তাকে আছে কি শুরু হলো এটা। তো একজন বসা, তখন হুজুর বললো কি, কোরআন শরীফ ছেলে ছোট্ট পকেট থেকে বের করলো, বের করে পড়া শুরু করলো। প্রথম আমি জানি পুরোটা, যখনই হুজুর কোরআনের আয়াতগুলা পড়তেছে, ঠিক ইমরান শব্দটা উল্টাই দিচ্ছে, একই জিনিস উল্টাই দিচ্ছে সাথে সাথে, বা ইনস্ট্যান্ট সাথে সাথে। আমি যদি ABCD EFGH বলতে থাকি, আমার পাশে যদি একজনকে উল্টা বলতে থাকে DCB, এটা ফার্স্ট করে বলা যাবে না, ওইটা অসম্ভব, ইম্পসিবল। সে খুব দ্রুত বলতেছে উল্টারা, হুজুর বলতেছে আরবি, সে বলতেছে উল্টা। আর তো বাচ্চারা মানে ভয় সবাই, আমি তো ভয় পেয়ে গেছি, আমি বুঝি আমি এখান থেকে পালাই যে আমার বাড়তে হবে এখান থেকে, আমি নিজের জান বাঁচাই।
প্রিয় শ্রোতা, আমরা সময় স্বল্পতার কারণে আজকের বিতর্কটা এখানেই শেষ করছি। ঠিক এখান থেকেই সামনের পর্বে আমরা ফিরবো ট্যারট কার্ড রাউন্ডে। আপনারা শুনছেন ABC রেডিও 89.2, মরিয়ম এখানে স্ট্যান্ড বাই আছে। মরিয়মের গল্পটা আমরা অবশ্যই আজকে নিয়ে নিব, কিন্তু আপনাদেরকে জানতে হলে ফিরতে হবে আগামী এপিসোডে, এবং নিশ্চয়ই সেটা রাত 12টায়। আপনারা অনেক অনেক ভালো থাকুন, সবসময় নিরাপদে থাকুন। ট্যারট কার্ড নিয়ে সবসময় একটা কথা আমরা বলবো, দিস ইজ আ ফান, সেভাবে চিন্তা করুন। আমি আমার জায়গা থেকে এভাবেই চিন্তা করি, বিলিভ ইজ ইউর, দিস ইজ নট সায়েন্টিফিক, অ্যান্ড অ্যাবসলিউটলি এটা নিয়ে ডিবেট করার কোনো কারণ নেই, এটাকে ফুললি এন্টারটেইনমেন্ট একটা শো হিসেবে আপনি চিন্তা করুন। আজকের মতো শুভরাত্রি।
This track was downloaded from FusionBD.com.